সিঞ্জের ভেতরে বসা আমি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে সিঞ্জেতে বসেছে, দূরেই, শহর থেকে অনেকটা বাইরে। আপনি ধারণা করতে পারেন যে ঢাকা শহরের এক অংশ থেকে ঢাকা শহরের অমুক অংশ পর্যন্ত, ধরুন আবদুল্লাপুর যদি হয় ঢাকা শহরের এক পাশের শেষ অংশ, তাহলে সায়দাবাদ হবে ঢাকা শহরের আরেক পাশের শেষ অংশ। তো তিনটা রুট দিয়ে তো ঢাকা শহরের মানুষজন আসা যাওয়া করে, আবদুল্লাপুর, গাবতলী আর সায়দাবাদ। আমি যে জায়গায় গেলাম সেই জায়গাটার কথা নাই বলি, কিন্তু যাবার পেছনে কারণ ছিল অতীতের ওই দিনগুলোকে আর একবার ভালো করে মনে করার। কারণ আমি স্বপ্ন দেখেছিলাম, আমি আজকে যখন রেকর্ড করছি, আমি আজকেই আর কি মানে দিনের বেলা গিয়েছিলাম সেইখানে, কারণ আমি ঘুমের ভিতরে ওই জায়গাটাকে স্বপ্নে দেখেছিলাম আবার। আর আমি সবসময় আমার স্বপ্নকে গুরুত্ব দেই। আমি স্বপ্নে দেখতে পেয়েছিলাম একটা মেয়ে, সে আমার হাত ধরে টেনে আমাকে ওই ভবনের বাইরে নিয়ে যাচ্ছে, হাসি খুশি, যেরকম হাসি খুশি হয় না মেয়েরা, এরকম হাসি খুশি, যেন সে আমাকে চেনে। সে আমাকে টেনে ওই ভবনের বাইরে নিয়ে যাচ্ছে। আমার এখনো মনে আছে স্বপ্নে আমি দেখেছিলাম যে সে মেরুন রঙের কাপড় পরেছিল, তার মেরুন রঙের কাপড়ের ভেতরে ফুলের ডিজাইন করা ছিল। আমি বলেছিলাম আমি সবসময় আমার স্বপ্নকে গুরুত্ব দেই। আমি ঘুম থেকে ওঠার পরে ঘন্টা দুয়েকের ভেতরে আমি বাসা থেকে বের হই, এবং বাসা থেকে বের হই ঠিকই, সবার সাথে সব ধরনের যোগাযোগ থাকে আমার, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কোথায় কি কাজ করি। আমি সিরিয়াস মোমেন্টেও যদি কেউ আমাকে ফোন দেয়, আমি বলি যে ভাই আমি ভালো আছি, একটু পরে কথা বলবো, কিন্তু আমি তাকে বলবো না যে আমার কি অবস্থা, কখনো না। তো আমি যখন ওই বাড়ির উদ্দেশ্যে যাই, দিনের বেলায় তো পৌঁছে যাই, মাগরিবের সময় হয়ে যাবে, টাগে দিই, তিনতলা বাড়ি, তিনতলা বাড়ি, নিচতলাটা হয়ে গেছে অনেকখানি, উপরের তলাটা প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু আর শেষ হতে পারেনি, মানে দ্বিতীয় তলা আর কি, তৃতীয় তলাটা তো খালি এখন পর্যন্ত, ওই চিলেকোঠা রুমের মতো একটা অবস্থা হয়ে আছেন। বাড়িটা এখন পরিত্যক্ত, এবারে ওয়ারিশ আর কেউ জীবিত নাই, ওয়ারিশ জীবিত নেই, নতুন ওয়ারিশ থাকতে পারে, তারাও কখন এখানে এসে হাত দেবে না। আশেপাশে ভবন ধীরে ধীরে গড়ে উঠছে এখন, তারা যদি কেউ দখল করার চিন্তা ভাবনা করে, এইটুকু আমি অন্তত জানি তাদের সাথে কি হবে। এবং আমি যখন ওই 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 বাড়ির ভেতরে আজকে যখন প্রবেশ করি, আমাদের এখানে বেশ কয়েকজন তাকিয়েছিল কিভাবে জানি, কারণ স্থানীয় লোকেরা জানে এবারের ইতিহাস কি। স্থানীয় বলতে এমনও নয় যে এই বাড়িটা একটা মহল্লার ভেতরে, বাড়িটা কতগুলো জমির মাঝখানে ছিল ওই সময়, অল্প কয়েকজন মানুষ হয়তো আসা যাওয়া করতে দিকে, এটা হাইওয়ে থেকে বেশি দূরে না, 3-4 মিনিটের দূরত্ব ছিল, এবং তখনও ওদিকে যাওয়ার মতো রাস্তা পাকা ছিল না। এখন তো তাও রাবিশ ফেলে রাস্তাকে রোল করে রাবিশ ফেলে দেওয়ার কারণে গাড়ি ভালোই ছিল। আমি যখন বাসাটার সামনে যাই, অতীতের স্মৃতির প্রত্যেকটা কোণা জীবন্ত হয়ে উঠতে লাগলো আমার চোখের সামনে, ওই ওই রাতগুলো। আজকে যখন আমি ঘটনা বলছি, ওই রাতগুলো ছিল 10 বছর আগের, 2015 সালটা কিন্তু যেমন তেমন না, মানে ওই আমার লাইফের ম্যাক্সিমাম টাফ টাইম যায় এই হাইকমান্ড ঢোকার আগে আমার লাইফে 2015-তে, মানে আমি এমন এমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলাম যে 2015 ছিল আমি আমার লাইফের সবচেয়ে খারাপ বছর হিসেবে ধরি, আমি আমার জীবনের সবচেয়ে খারাপ বছর হিসেবে ধরি। এখনো 15-16 এই 4টা বছর সবচেয়ে বেশি খারাপ, কিন্তু 15 সবচেয়ে বেশি খারাপ, জঘন্যতম বছর আমার জীবনের। আমি শুধু হারি আর হারি। এখনো যখন আমি ওই বাসার নিচে দাঁড়ানো, ভেতরে ঢুকেছি সিঁড়ির রুমে, এখন আমি দেয়ালের ভেতরে ওই চেহারা দেখতে পাচ্ছি, ওই চেহারাটাই, ওই মেয়েটার চেহারা। একটু চিকন শুকনো চেহারা, মাথা চুল একটু কম, মেয়েটা কালো, মুখে ব্রণ রয়েছে অনেক। স্বপ্ন আর কি এভাবে দেখেছিলাম, জীবিত অবস্থায় এভাবেই দেখেছিলাম, কিন্তু আজকে এখন দেখতে পাচ্ছি দেয়ালের ভেতরে, দেয়ালের ভেতরে চেহারাটা ভেসে উঠেছে রীতিমতো। এই বাড়ির দেয়ালগুলো জীবিত, এই বাড়ির দেয়ালগুলোর ভেতরে সবাই চলাফেরা করে। কারা চলাফেরা করে আমি নিজেও মাঝে মাঝে বুঝি না। যারা মারা গিয়েছে তাদেরও মাঝে মাঝে এই ঘরের দেয়ালগুলোর মধ্যে দেখা যায়। জিন শয়তানের আসলে কাজ নেই তাদের রূপ ধারণ করে ভয় দেখানোর। আমি দেখলাম ওই চেহারাটা একবার ভেসে উঠলো, হাসির চেহারা, আবার একটু পরে ভেসে উঠলো একটা চেহারা, মেয়েটারই চেহারা, যেমন সে যেভাবে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওইভাবেই, ওই রকম চেহারা। ঝুলে থাকা মানুষ যেরকম হাতগুলো শক্ত হয়ে থাকে, টান থাকে না হাতগুলো, হাত পা সবকিছু টান টান অবস্থা থাকে না, ওইরকম। দিনের আলো কিন্তু আমার পেছনে চারপাশে, কিন্তু এই ভবনের তিন দিকে এখন নতুন স্ট্রাকচার হচ্ছে, তো এখনো দুই চার চাকা শব্দ হচ্ছে আর লোকজন কাজ করে যায়। এই শব্দ আর আমার পেছনে দিনের আলো, মানে পরন্ত বিকালের আলো, তারপরও আমার চোখে আমার দেয়ালের সামনে ওই মেয়েটার কয়েকটা চেহারা ভেসে উঠল। আমি জানি এই বাড়ি কার দখলে। আমি আমার জীবনে সবচেয়ে খারাপ জিনিস যদি দেখে থাকি তা এই বাড়িরটাও একটা। আমি আজকে 10 বছর পরে ওই বাড়িতে আবার ঢুকলাম, না এর আগে গিয়েছি, বাইরে থেকে ঘুরে চলে গিয়েছি, 2 মিনিটও দাঁড়ায়নি, এত দূরে গিয়েছি 2 মিনিটও দাঁড়ায়নি, আবার চলে এসছি। কিন্তু আজকে স্বপ্নের মানে খোঁজার জন্য এসছে। যখন আমি ভেতরে ঢুকি আমি কিন্তু সেই 10 বছর আগের ওই ভীতু ছেলে না, 10 বছর আগের ওই লোক নামে সব ময়লা হয়ে আছে, মনে হয় না কুকুর বিড়ালও থাকে এইখানে। ওই সিঁড়ির রুমটা বেশ কয়েক জায়গায় সিঁড়ির অংশগুলো ঠিকভাবে কাজ করেনি, ভেঙে গিয়েছিল, মানে গাঁথনি দেওয়ার সময়। ঠিক 10 বছর আগে যেরকম দেখেছিলাম ভেতরে সবকিছু আগের মতোই, শুধু 10 বছরের পরিবর্তনটা। যখন আমি দেয়ালটাকে পার করে দোতলার সিঁড়িতে পা দিতে যাচ্ছি, ওই সময়ও আমার ডান কাত তো দেয়ালের পাশ দিয়ে ঘুরে গিয়েছিল, তখনও আমি স্পষ্ট দেখতে পাই যে মেয়েটার চেহারা আবার ভেসে উঠেছে দেয়ালে। এবার চেহারাটা একটু অদ্ভুত, আমি তাকাইও, চেহারাটা বড়, চোখগুলো বেরিয়ে আসার মতো, আর মুখ মানুষ এভাবে হা করে না, চোখ বড় করে, ঠিক ওই রকম। আমার থেকে ওই চেহারার ডিস্টেন্স 1 ফিটও না, যেন সে হা করে তাকিয়ে দেখছে আমাকে, চোখগুলো বড় হয়ে আছে তার। আমি মাথাটা ঘুরিয়ে একটু শব্দ করে দোতলায় উঠলাম। বাম দিকে ওদের ইউনিট ছিল, ডান দিকে ওদের ইউনিট ছিল, মানে পুরো দোতলা ওদের নিজেদের জন্য ছিল। দরজার কপাটগুলো এখন আর ওই আস্ত অবস্থায় নেই, পরিত্যক্ত হয়ে গেছে, তো ড্যাম্প ধরে গেছে জায়গায় জায়গায়। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আমি একজনকে দেখলাম যে বসে আছে রীতিমতো। সে একটা কালো বিড়াল, সে সাধারণ বিড়াল না, সে লেজ নাড়াচ্ছে। তখন লেজ নাড়ানো মানে কি আমি সেটা বুঝি, আমার ডান দিকে এসে রুমের ভেতরে, মানে ইউনিটের ভেতরে, সে যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, যে জিনিসটার উপরে সে দাঁড়িয়ে রয়েছে, সেটা একটা গ্লাস, একটা আয়না, এবং আয়নাটা ওয়াশরুমে যেরকম আয়না থাকে বেসিনের সামনে ওইরকম, কিন্তু ভাঙা, এবং যে জায়গা ভেঙে গেছে, যে জায়গা ধারালো, সেই জায়গার উপরেই সে বসে আছে ব্যালেন্স করে রাখা। আমি জিজ্ঞেস করলাম, না যেটা তুমি কিনা। লেজ যেভাবে নাড়ালো তখন আমি বুঝতে পারলাম যে এটা, হ্যাঁ এটা সেই সর্দার, একদম কালো, কোচকোচে কালো। যখন আমি তার সাথে আরেকটা কথা জিজ্ঞেস করতে যাব, মানে আমার ইচ্ছা ছিল এটা জিজ্ঞেস করার যে আমাকে চিনতে পারিস কিনা, এ কথাটুকু বলার আগেই আমার পেছনের দিকের ভিড় থেকে দাপাস করে কোনো কিছু পড়া শব্দ হলো, চমকাইনি। সবকিছুর জন্য তৈরি আমি আগে থেকে, শুধু হাতের দিকে তাকালাম একেবারে অভ্যাসবশত, কারণ 15 বছর আগেও ওই দিন রাতের বেলা আমি বারবার আমার হাতের দিকে তাকাচ্ছিলাম, আমার হাতে রক্ত ছিল ওই দিন রাতে, আর ওই দিন রাতে আমার রিংটা রক্ত পুরো লাল হয়ে গেছিল। আমি তাকালাম ওর দিকে ওই অভ্যাসের কারণে। কালো বিড়ালটা তখনও সেখানে বসা, লেজ ওইভাবে নাড়াচ্ছে, একটা ধারালো কাঁচের উপরে সে বসে আছে, যে কাঁচের চওড়া হয়তো, চওড়ার দৈর্ঘ্য হয়তো 5 কি 8 মিমি এরকম, মিলিমিটার মানে এমএম আর কি, 5 mm বা 8 mm। শব্দটা হলো পেছনের দিক থেকে, কেন জানি মনে হলো যে কে জানে আমাকে ডাক দিয়েছ একই সময়। আমি ওর দিকে চোখ রেখে পেছনের দিকে আসি, এবার তো আমার ডান দিকে ওই পেছনের ইউনিটটা, আমি ডান দিকে ইউনিটের দিকে তাকালাম। তাকানোর পরে আমি দেখলাম ভেতরে কেউ নেই, কিন্তু কে জানি ফাঁসে ঝুলে আছে তার এক পাশ দেখা যায়। আর ফাঁসে যে ঝুলে আছে ঠিক ওই একই কাপড় পরা, ওই একই মেরুন রঙের কাপড়টা পরা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম, এবং ওই ওড়নার ভেতরে তখন ওই ফুলের ডিজাইনটা, এক পাশ দেখা যায়, একটা শরীরের একটা পাশ, একটা হাত যে দেখা যাচ্ছে তাও না, বোঝা যায় শরীর ঝুলে আছে এখানে। বাম দিকে ঘুরে তাকালাম, উস মানে সে তখন ওখানে বসা, সে সর্দার, মানে সে নরেও নি চরেও নি আমাদের তাকিয়ে আছে। ডান দিকে শব্দ হলো আবার, শব্দটা যখন শুনতে গেলাম ভালো করে খেয়াল করে দেখলাম এটা কান্নার শব্দ, কান্না করছে কে জানি। আমাকে ভুল বুঝানো হলো কিনা আমি তা জানি না, কিন্তু আমি আমার যেটা মনে হলো যে ওটা মেয়েটা কান্নার শব্দটাই, কেন জানি বারবার মনে হচ্ছিল যে সেই রাতটাকে আমি আবার দেখতে পাচ্ছি, সে বিশ্রী ভয়ঙ্কর রাত। আমি দেখলাম যে একটা মানুষের কাটা হাত পরে আছে, ওই ঠিক যে জায়গায় ফাঁসে, মানে ফাঁসে যে ঝুলে রয়েছে ওইখানে একটা কাটা হাত পরে রয়েছে, হাতের অবস্থা অনেক খারাপ। আমি উপরে শব্দ শুনতে পেলাম, উপরে যে শব্দটা হচ্ছে ওই শব্দটা ছিল এরকম বিভিন্ন জিনিসপত্র নড়াচড় শব্দ, সাঁতারটা দেখছি যদি কেউ টান দিয়ে নিয়ে যায় অনেক দূরে, ওরকম একটা শব্দ। কিন্তু তিনতলায় কোনো কিছু টানবে কিভাবে, তিনতলা তো ছাদ, মানে একেবারে ওপেন স্পেস, আর এখন দিনের বেলা। সন্দেহ হলো কারণ শব্দ যেহেতু হচ্ছে অ্যাক্টিভিটি তো হয় কোথাও না কোথাও। তো এবার ছাদের দিকে তাকালাম, মানে উপরের দিকে না, আমার মাথার উপরে ছাদের দিকে। এবং যখন মাথার উপরে ছাদের দিকে তাকালাম, কেন জানি মনে হচ্ছে আমার পুরো দুনিয়াটা না এক মুহূর্তে এদিক ওদিক ঘুরে গেছে। ছাদে পুরো ছাদ, পুরো ছাদে সব কিছু ফুটে উঠেছে রীতিমত। আমি যে তাকিয়ে আছি এখন আমার দিকে, সেই চেহারাটাও আমি দেখতে পাচ্ছি ছাদে ফুটে উঠেছে, দেখছি একটা যে রয়েছে সেই ছাদে সেটা ফুটে রয়েছে, যে যে নড়াচড়া করছে চলাফেরা করছে সেটা পর্যন্ত সেই ছাদে ফুটে উঠেছে রীতিমত। আমি শুধু তাকিয়ে দেখছি, সব তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই আমার। এবং আবারও ডেকচিটা টেনে নিয়ে যাওয়ার শব্দ, এবং আমি দেখতে পাচ্ছি ডেকচিটা টেনে নিয়ে যাচ্ছে, এবং যে দৃশ্য, যে ছাপটা আমি চোখে দেখতে পাচ্ছি ছাদের উপরে, সেটা ওই বাম দিকে একেবারে মিলে গেছে, বাম দিকে ফ্ল্যাটটায়, যে ফ্ল্যাটে এখন কিন্তু যে বেড়ালটা বসা মানে ওস্তাদ, তাকে ওরা ওস্তাদ বলতো আর আমি বলতাম সর্দার। তো আমি তাকালাম তার দিকে, বললাম সর্দার ভেতরে ঢোকার পারমিশন দিবান আমাকে আজকে? সেদিন তো তুমি আমাকে ভেতরে ঢোকার জন্য পারমিশন এমনিও দাওনি, তা আমি ঢুকে গিয়েছিলাম, আজকে তো তোমাকে আমি দরজার সামনে দেখতে পাচ্ছি, ভেতরে ঢোকে পারমিশন দাও, দেখি কি করো, তোমাদের দেখার জন্য এলাম মাত্র। সে তখনও ভায়োলেন্টলি তার লেজ নড়াচ্ছা, আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে শুধুমাত্র, আর লেজ নাড়িয়ে যাচ্ছে সে। পেছনে শব্দ হচ্ছে, আমার পেছনে যে শব্দগুলো হচ্ছে সে শব্দগুলো একটা সাধারণ মানুষের রোগ কাঁপিয়ে দেওয়ার মতো। শব্দটা হচ্ছে একটা মেয়ে বাঁচার চেষ্টা করছে, ওই ঘরে একটা খুনি যার হাতে রয়েছে একটা দড়ি, মেয়েটা দরজা বারবার পিটিয়ে খোলার চেষ্টা করছে, পেছন থেকে বারবার সে ডাকছে, কারণ সে ওই ঘরে বন্দি, কেউ দরজা খুলে দিচ্ছে না তাকে। সে বাঁচার চিৎকার করছে, বাঁচার জন্য যত ধরনের চিৎকার তার পক্ষে সম্ভব, এমনকি ওই খুনির কাছে সে মাপ পর্যন্ত চাইছিল, খুনির কাছে সে ক্ষমা পর্যন্ত চাইছিল, না যে জানের ভিক্ষা চাইছিল সে। তো খুনি তো তার ঠিকই তার গলায় সে ফাঁস পরিয়ে দেয় এবং তাকে ফাঁসিতে ঝুলিতে দেয়। আমার পেছনে সব শব্দ হচ্ছে, তাকে যে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে, তখন আমি আমি সর্দারের দিকে তাকিয়ে থাকা অবস্থায়ও আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম রীতিমতো, সর্দারের দিকে আমার চোখ, সর্দারের চোখে আমার চোখ, সে বিড়ালের চোখে আমার চোখ, কিন্তু তারপর আমি দেখতে পাচ্ছিলাম আমার পেছনে কি হচ্ছে এবং ওই মেয়েটাকে যে ঝুলিয়ে দিচ্ছে সেইটাও, এই সব কিছু আমি দেখছি। সর্দারের দিকে তাকিয়ে আছি আমি, কতক্ষণ যেভাবে তাকিয়েছিলাম আমি জানি না, একটা সময় খেয়াল করলাম যে অন্ধকার নেমে আসছে, না আর বেশিক্ষণ থাকা যাবে না, নিচে নেমে এলাম, নিচে নেমে এলাম, বেরিয়ে এলাম। মাগরিবের আজান দূর থেকে হালকা একটু কানে আসছে, কিন্তু আজানের শব্দটা শোনার পরে কেন যেন হঠাৎ আমার ওই রাতের কথা মনে পড়ল, ওই রাতে এই এশারের আজান আর ফজরের আজান কিভাবে জানি আমার কানে একদম মানে শুরু হতে হতে কে জানি থামিয়ে দিয়েছিল, কে জানি থামিয়ে দিয়েছিল না আমি তো জানি সে কে, কিন্তু অবাক হতে হয় এই জন্য যে শব্দ কে থামাতে পারে, ওইটাই ভাবছিলাম আজান শুনতে শুনতে মাগরিবের, কিন্তু আচমকা সেই একই অনুভূতি, একই অনুভূতি, আবারও সেই অনুভূতি, সেই শিহরণ জাগানো, যে শিহরণ আমি 10 বছর আগে টের পাই। কে জানি একেবারে ভলিউমটা কমিয়ে দিল, যদি কোনো নব থেকে একটা স্পিকার থেকে আজানের শব্দটা আসে, সেই নবটা ঘুরিয়ে স্পিকারটাকে একদম সাইলেন্ট করে দিল, কেউ হঠাৎ আজানের শব্দটা গায়েব, আজানের শব্দ গায়েব, সেই সাথে একদম পিন পতন নিরবতা চারপাশে। সন্ধ্যায় কিন্তু শব্দ হয় মনে, সন্ধ্যায় খোলা জায়গা হোক বা যে কোনো জায়গা হোক শব্দ হয়, পাখি ডাকে, পোকামাকড় ডাকে, কোনো শব্দ নেই এবং আমি খুব ভালো করে টের পাই, পিঠের পেছনের দিকে তুই ভবন, আমি খুব ভালো করে টের পাই, যদি আমি এখন তাকাই তাহলে আমি দেখতে পাবো যে ওরা ওরা তিন তালায়ও আছে, ওরা দুই তালাও আছে, ওরা নিচতলাতেও আছে, আমি ঘরে তাকালেই দেখবো ওদেরকে, কিন্তু তারপরও তাকাই নেই। আমার ঘরের পেছনে কেমন যেন অদ্ভুত অনুভূতি, যেন অদৃশ্য কোনো হাত আমার ঘরের উপরে রাখার চেষ্টা করছে, সে অনুভূতি যে কোনো মানুষ টের পায়, স্পর্শ করা লাগে না, ওই অনুভূতি টের পাওয়া যায়, সেই দ্বারা বেয়ে সেই অনুভূতি নিচের দিকে নামতে শুরু করে। আমি এবার তাকাইনি, দেখে পেছন থেকে আমাকে যেভাবে ডাকলো কয়েকটা শব্দে আমাকে একটা বাক্যই শোনালো সে। ফিরে এদিকে আয় বলছি, কথাটা হচ্ছে এটা, ফিরে এদিকে আয় বলছি। উদ্ভট লাগে না অনেক সময়, ওরা কিন্তু মানুষের মতো কথা বলতে পারে না এত বেশি। আমরা যখন ঘটনা বলে আমরা মানুষের মতো করে বলি বোঝার স্বার্থে, ওরা এভাবে কথা বলে না। আমি গেলাম কোথায় জানেন, আরো দুই পাশ সামনে, পেছনের দিকে না। এতে আবারও সেই একই কণ্ঠ একই কথা বলল, ফিরে এদিকে আয় বলছি। এনে এসে তিনবার আমাকে ডাকলো। আমি ঘুরে তাকালাম, কাউকে দেখলাম না, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে ওই দোতলা সিঁড়ি রুমের ওই জানলার জায়গাটা, যে জায়গাটা এখন ভাঙা, ওইখানে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে, সর্দার হয়তো। হঠাৎ করে লাইট জ্বলে উঠল, পুরাতন আমলে বাল্ব চুলগুলো রয়েছে না, যে হলুদ টাংস্টেন বাল্ব, এরকম একটা টাংস্টেন বাল্ব জ্বলে উঠলো মনে হলো নিচতলাতে, একদম নিচতলাতে সিঁড়ির ঘরটা, নিচতলা সিঁড়ির ঘরে। আর আমার কানে কেমন জানি শব্দ আসতে লাগলো, ঢোল পিটানোর মতো, মানে দুই চারজন মানুষ বসে যদি গান গায়, লোকগীতি গায় বা কোনো গান এরকম। এদের কিন্তু চারপাশে আকাশে কিন্তু তখন একটু আলো, ওই যে ধীরে ধীরে দিগন্ত রেখে আলোটা মিলিয়ে যাচ্ছে, ওই পরিবেশ। আর এখানে যে ভবনগুলোতে লোকজন কাজ করছিল তারা একদম গায়েব, নাকি আমার চোখের মায়া তা আমি জানি না, কিন্তু কেউ সেখানে নেই। আমি এবার ধীরে ধীরে আগালাম সামনের দিকে। এখন তো নিজের উপরে নিয়ন্ত্রণ অনেক বেশি আগের চেয়ে, ওই নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য নিজের হাত লম্বা করে হাতের তালুটা মেলে ধরে আঙ্গুলগুলো বাঁকিয়ে মুষ্টিবদ্ধ করে রাখলাম নিজের হাতকে, ফোকাস ধরে রাখার জন্য। ডান হাতে আর কি অবস্থা, আমি ওইভাবে হাত মোট বন্ধ অবস্থায় হেঁটে একটু এগিয়ে গেলাম, মানে আমার ডিস্টেন্স ছিল এরকম যে আমি যেটাই দেখি না কেন আমি উঁকি দিয়ে দেখব। আমি উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি, একেবারে ঠিক কাছাকাছি যাবার পরে আমার নজরে এলো অনেকগুলো লোক বসা সিঁড়ির রুমে, সিঁড়িতেও বসা, মেঝেতেও বসা, আবার উপরে ওঠা সিঁড়িতেও বসা। একজনকে দেখলাম মধ্যবয়স্ক চাচারা যেরকম হয়, অল্প একটু দাড়ি, ফুল হাতা শার্ট পরা, লুঙ্গি পরা, ফুল হাতা শার্টটা কিন্তু চেক, লম্বা লম্বা চেক। তার পাশে দুজন বসে রয়েছে, যাদের চেহারা ভালো করে আমি খেয়াল করিনি। বারবার আমার খেয়াল কিন্তু এই চাচার দিকে যাচ্ছিল, কারণ তার কাছে ছিল তবলা জাতীয় কোনো কিছু। ওইখানে গান বাজনা হচ্ছে, কিন্তু সবাই গান বাজনা করছে। আমি আরো কাছে গেলাম, আমি তো বাড়ির সীমানা পা দিইনি, বাড়ির সীমানাতে আমি পা দিইনি, কিন্তু সেই রাস্তার দাঁড়িয়ে থেকে আমি তাকে দেখতে পাচ্ছিলাম ভেতরের লোকজন গান গাইছে, এবং যে ব্যক্তি গান গাইছে সে জীবিত না। ওই ভয়ঙ্কর রাত, যে ভয়ঙ্কর রাতের কথা আমি কখনো কাউকে বলিনি, ওই ভয়ঙ্কর রাতে এই লোক মারা গিয়েছিল। জীবনে কখনো এরকম প্রতিকূল পরিবেশে সামনে পড়িনি। যে এখন ঢোল বাজাচ্ছে সে জীবিত না। কি হিসাব করে জানি আমি একটু সামনে গেলাম, সামনে বলতে আরেকটু সামনে, ওই জায়গাটা দেখার জন্য। তাদেরকে তো আমি চিনছি না, কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখে স্পষ্ট বুঝতে পারলাম এরা কেউ জীবিত না, এরা কেউ মানুষও না, আবার যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই মৃতই। কিন্তু ওই রাতে এতজনই বাড়িতে মারা যায়নি যতজন আমি দেখতে পাচ্ছি। কিন্তু মাথার ভিতরে খটকা ঢুকলো, একজন আমার দিকে ঘুরে তাকালো, যারা ছিল পিঠের দিক, মানে যাদের পিঠ আমার দিকে ঘোরানো ছিল, এই লোকগুলো শুধুমাত্র মাথার পেছনের সাইড এবং পিঠই দেখতে পাচ্ছিলাম আমি। তো যে ঘুরলো সেটা লাল শার্ট পরা, একজন শ্রমিকের মতো দেখতে, সুঠাম চেহারা, চুলগুলো সেভাবে গুছানো। ওই যে আমি চিন্তা করলাম যে এত লোক তো এ বাড়িতে মারা যায়নি, তো সেই ব্যক্তি আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, কে বলেছে মারা নাই, ওই যে ওদিকে তাকিয়ে দেখ। তখন একটা শব্দ হলো আমার ডান দিকে। আমি যখন তাকালাম, উপর থেকে কোনো কিছু নিচে পড়ে বিধ্বস্ত হওয়ার মতো শব্দ ছিল সেটা। দেখলাম একটা ব্যক্তি কিভাবে জানি পড়ে আছে অদ্ভুত ভাবে, আর ওর হাড় বেরিয়ে এসছে, সেটা প্রায় বেরিয়ে এসছে ইঞ্চি খানেক, কোমরের হাড়ও ভেঙে গেছে। এক অদ্ভুত পরিস্থিতিতে যে ব্যক্তিকে আমি দেখছি এই মুহূর্তে ধ্বংসস্তূপের উপরে পড়ে থাকতে, সেই ব্যক্তি আর এই মুহূর্তে যে আমাকে মাত্র বলল ওইদিকে দেখ, সে দেখতে একই রকম। তখন আমি সেই ব্যক্তির দিকে আবার তাকালাম, সে তখনও তার নিজের জায়গায় বসা, কিন্তু এখন তার অবস্থাটা হচ্ছে ঠিক ঠিক ওই ধ্বংসস্তূপের উপরে সে যেরকম পড়েছিল ওই রকম, ওই অবস্থায় সে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখতে পেলাম ওই মেয়েটা, ওই মেয়েটা যার মুখে ব্রণ, মেরুন রঙের কাপড় পরা এবং ফুল, ফুলের ডিজাইন সে কাপড়ে, সে তাদের সামনের দিক দিয়ে দৌড় দিয়ে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু যারা আমার দিকে পিঠ ঘুরিয়ে বসেছিল তাদের কারণে সে আমার কাছে আসতে পারেনি। সে নিজেকে বাঁচানো যতটুকু চেষ্টা মানুষ করে, ঠিক ওই যতটুকু চেষ্টা ওইভাবে হাতছানি দিয়ে সে আমাকে ডাকছিল, বোঝাচ্ছিল যাতে আমি তাকে বাঁচাই। কিন্তু তারপরে সে আবার একেবারে দৌড় দিয়ে দোতলার দিকে উঠে গেল, ধপ 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 শব্দ হচ্ছে। কিন্তু এদিকে কিন্তু চারপাশ অন্ধকার হয়ে আসা শুরু হয়ে গেছে। তখন এই ধপ ধপ শব্দ উপরের দিকে হলো, দরজার ভেতর একটা বাড়ি মারা শব্দ হলো, কে জানি দরজায় বাড়ি মারলো জোরে আর কি। এদিকে এরা গান গাইতে শুরু করেছে আবার, সে আগের মতো করে এরা গান গেয়ে বেড়াচ্ছে, গেয়েই বেড়াচ্ছে, গেয়েই বেড়াচ্ছে, আর আমি সব শুনছি। যারা গান গাইছে এরা কেউ জীবিত না, আবার এরা যারা এখানে বসে আছে এরা কেউ মানুষও না, আবার এরা কেউ আত্মাও না। এটা আমি জানি, তো জানি দেখেই আমি সেই কথাটাই, সেই শেষ কথাটাই আমি তোকে বললাম, আমি জানি তোরা কেউ না। তাহলে তোরা কেন এই রূপটা ধরেছিস? সবাই রূপ ছাড়, রূপটা ছেড়ে দে। যেই মুহূর্তে আমি কথাটা বললাম যে তোরা রূপটা ছেড়ে দে, ওই মুহূর্তে কি হলো জানেন? কাপড় চোপড়, একদলা কাপড় চোপড়ের ভেতর থেকে যদি একটা মানুষ নাই হয়ে যায়, কাপড় চোপড় পরে যাবে না, সবগুলো জিনিস পরে গেল। ভেতরে যারা এইগুলো পরে রয়েছিল তারা সবাই এখন গায়েব, কেউ এখানে নেই। আমি চিন্তা করলাম যে আমি ভেতরে যাবো কিনা, চিন্তা করলাম আমি ভেতরে যাবো কিনা, কিন্তু কেন যেন মনের ভেতরে সায় দিচ্ছিল না, আমাকে সায় দিচ্ছিল না, বা শ্বাস কোনো কিছু তো নেই। আমার এখানে আসাটা আসলে ভুল না, মূলত আমি মানে এসেছি মূলত স্বপ্নের কারণে। কোনো না কোনো একটা দরকার তো অবশ্যই আমার আছে, নইলে আমি এখানে আসলাম কেন, বা আমাকে স্বপ্নটা দেখানো হলো কেন? তো এই জন্য আমি সরাসরি এভাবে বললাম, সর্দার, মানে তাকেও সবাই ওস্তাদ বলে, কিন্তু আমি তাকে বুঝি সে সর্দার। আমি বললাম, সর্দার, আসল ঘটনা কি আমাকে বলতো, স্বপ্ন কি তুই দেখেছিস আমাকে? আর তুই যদি না দেখাস তাহলে এখানে পারপাসটা কি আমার বলতো, আমাকে আনালি কেন তোরা? উপর থেকে একটা মাথা নিচের দিকে ঝুঁকে পড়ে, যেন পা উপরে মাথা নিচে, ওস্তাদ 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 বলতো, ওরা ওস্তাদ বলে আর আমি বলি সর্দার, মূল নায়ক। সে উল্টো ঝুলে আছে, সে আমাকে বলল কোনো দরকার পড়ে না, দেখেছিস চলা যা। আমি বললাম যে কোনো দরকার পড়ে না, ঠিক আছে ভালো, কিন্তু স্বপ্ন সে আমাকে এভাবে বলল, তোকে স্বপ্ন আমরা কেন দেখাবো রে, চলে যা। দেখেছিস, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, চলে যা। অপমান লাগে অনেক সময়, কিন্তু আপনাকে অপমান করে কে, সে তার মানুষ না। ওই এক পা দিয়েছিলাম সেই পাটা ফেরত দিয়ে আমি বাড়ির সীমানা থেকে বেরিয়ে আসি। বাড়ির সীমানা থেকে বেরিয়ে এসে রাস্তার দিকে উঠি। এই রাস্তার দিকে এগিয়ে আস্তে আস্তে ধীরে 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 আমার কানের সমস্ত শব্দ গায়েব হয়ে যায়। আমার কানে সমস্ত শব্দ গায়েব হয়ে গিয়ে সেই সাধারণ যে পরিবেশ, ওই পরিবেশ এবং সাধারণ যে শব্দ, ন্যাচারাল যে শব্দ, সেগুলো আমার কানে আসতে শুরু করে। এবং ওই মুহূর্তে কেন জানি আমার মনে হলো আমার পেছনে কে জানি। যখন আমি পেছনে ঘুরতে যাব, ঠিক ওই মুহূর্তেই, মানে আমি ঘুরেছি পেছনে, কিন্তু যে আমার পেছনে ছিল সে ততক্ষণে ঘুরে আমার সামনে এসেছিল এবং আমার পেটে খুব সজোরে একটা ঘুষি মেরেছিল। তো আমি ঘুরতে ঘুরতে যখন আমার পেটে একটা ঘুষির আঘাত পাই, তো স্বাভাবিকভাবে তো আমি কলাপস করব। আমি কলাপস হয়ে পড়ি, আমি মাটির উপরে বসে পড়ি। আর পেটে ঘুষি মারলে কেমন লাগে তো আমরা সবাই জানি। ওই অবস্থা আমার চারপাশে অনেকগুলো হাত পা, যারা না হাত এবং পা, কেউ হাত দিয়ে হয়তো মাটি স্পর্শ করছে কিনা তা আমি জানি, কিন্তু হাত এবং পায়ে দেখছি আমি। ওই অবস্থায় কিছু সময় কাটানোর পরে যখন ব্যথাটা কমে এলো, আমি উঠে দাঁড়ালাম, আমার আশপাশে কেউ নেই। কিন্তু যেরকম বাতাসে পাতা উড়ে অথবা কাগজ উড়ে এরকম একটা ঘটনা ঘটে না অনেক সময়, ঠিক ওই রকম একটা কাগজ উড়ে এলো। উড়ে এলো কোথেকে? ওই বাড়ি থেকে একটা কাগজ উড়ে এসছে আমার দিকে। এটা এটা হয় না, এটা হতে পারে না, এগুলো কোইন্সিডেন্স না, এগুলো অন্য কিছু। এই স্বপ্নে একটা মিনিং আছে, ওস্তাদ টেনাই করবে স্বাভাবিক, সে চরম শত্রু যদি সে স্বপ্ন নাও দেখায়। কেউ তো আছে যে স্বপ্নটা দেখাচ্ছে আমাকে, মানে দেখিয়েছে আমাকে। কাগজটা ধরার চেষ্টা করলাম, এবং কাগজটা ধরতেও পারলাম। ধরার পর পর আমি তাকানোর পর দেখি কিচ্ছু লেখা নেই, কিন্তু হঠাৎ খেল উঠল। সাদা কাগজ তো কেউ এমনি মারবে না। পকেট থেকে ফোন বের করলাম, ফোন বের করে ফ্লাশ লাইট জ্বালালাম, ব্যাস জল ছাপ, মেয়েটার জল ছাপ। এই জল ছাপ দেখার পরে আরো বেশ কয়েকটা সিনারিও ছিল জল ছাপে। এগুলো দেখার পরে বুঝতে পারলাম এই সর্দারের প্ল্যান কি। এই সর্দার হয়তো এখন মুক্ত হতে চায়, তো তাকে মুক্ত হতে হলে এখন করতে হবে কি, ওই মেয়েটার কবরের কাছে তাকে যেতে হবে। তাহলে খবর আমাকে কে দিল? কেউ তো আছে ভেতরে যে প্রোটেক্ট করতে চায় মেয়েটাকে বা মেয়েটার কবরকে। সমস্যা হলো আমি তাদের ব্যাপারে জানি না, কোথায় দাফন দেওয়া হয়েছে, কোথায় কি, আমি কোনোভাবে ট্রেসও করতে পারবো না কাউকে। আমি জানি না তাদের ঠিকানা কোথায়। আমি কাগজ হাতে নেওয়ার পর আমি বুঝতে পেরেছি ওই সর্দারের প্ল্যান কি। মানে স্বপ্নটা তো আমাকে, স্বপ্ন তো আল্লাহ দেখান, অন্য কেউ তো দেখায় না। ওই দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে নিয়ে যান। মৃত্যু না ওইটা, ঘুম তো মৃত্যু, ঘুম হচ্ছে মৃত্যু। ওই সাদা কাগজটা নিয়ে আমি চলে আসছি আজকে, এই যে এখন বলছি না কথাটা, আমি সাদা কাগজটা নিয়ে এসছি, কিন্তু আমি এখন পর্যন্ত যাই না কি করার আছে আমার। চলুন আপনাদেরকে অন্য ঘটনা শোনাই। তো আপনাদের কি এনের কথা মনে আছে, যার একটা বড় ঘটনা কিন্তু আমরা মায়াতে শুনিয়েছি আপনাদের জন্য একক পর্বে। ঘটনাটার নাম কিন্তু ছিল পরি। এরপরে কিন্তু এনি আরো ঘটনা শেয়ার করেছে আপনাদের সাথে, পূর্বেও করেছে, আর আজকেও সে আরো একটি ঘটনা শেয়ার করবে। এটা কিন্তু তার ব্যক্তি জীবনের ঘটনা যা এনি বলে যাচ্ছে আপনাদেরকে। এনি লিখেছেন এবং আমি পড়ি। তখন আমার বয়স ছিল 15 কি 16। একদিন সম্ভবত স্কুল থেকে ফিরে আমি বাসায় এলাম। আমাদের বাসাটা আমেরিকায়, দুইতলা প্রাইভেট বাড়ি, সাথে আছে অ্যাটিক আর বেসমেন্ট, মানে মোট 4 তলা। সবাই তখন ছিল ওপরের দ্বিতীয় তলায়, আর আমি ছিলাম নিচ তলায়। হয়তো কিছু খাচ্ছিলাম স্কুল থেকে ফিরে। আমাদের রান্নাঘরের ভেতর দিয়ে বেসমেন্টে নামার সিঁড়ি। আমি থালা বাসন ধোয়ার জন্য রান্নাঘরে গেলাম। হাত ধোয়ার পর হঠাৎ একটা অদ্ভুত আকর্ষণ টের পেলাম, যেন কোনো অদৃশ্য টান আমায় টেনে নিয়ে যাচ্ছে বেসমেন্টের দিকে। আমার কানে যেন বাজতে লাগলো হালকা একটা গুঞ্জন, মন্ত্র পড়ার মতো শব্দ, একটা গভীর টান, একরকমের আহ্বান। আমি নিচে নেমে গেলাম একদম একা, আর বেসমেন্টের এক কোণে একটা পুরনো ল্যাম্পের পাশে বসে পড়লাম আমি নিজে নিজেই। সেখানে বসেই আমি বুঝলাম আমি একা নই, কোনো উপস্থিতি আছে। গা জোরে কাটা দিয়ে উঠলো আমার। তারপর আমি তার সঙ্গে কথা বলা শুরু করলাম, যেন একটা আলাপ তৈরি হল আমার আর ওই ল্যাম্পের মধ্যে। ভাবলাম বলবেন, হতে পারে, কিন্তু হয়তো এর ভেতরে আরো গভীর কিছু ছিল যা পাগলামির সীমা ছাড়িয়ে যায়। ল্যাম্পের আলো জ্বলা নেবার ভেতর দিয়েই বার্তা পেতাম আমি। প্রশ্ন করতাম, যদি আলো উজ্জ্বল হয়ে স্থির থাকত তাহলে হ্যাঁ, আর যদি দুবার ধীরে ধীরে টিম টিম করত তাহলে না। সেই যোগাযোগ চলত ক্লিক ক্লিক শব্দ আর আলোর ঝলকানের ভেতর দিয়ে। একদিন আমার বোন নিচে নেমে দেখে ফেলেছিল আমাকে। সে ভয়ে দৌড় দিয়ে গিয়ে মাকে বলে। পরে মা জানালেন আমি নাকি তখন একসাথে হাসছিলাম আবার কাঁদছিলাম, কিন্তু আমি তো মনে করতে পারি না সেটা। আমার মনে আছে শুধু আমি ওকে বোঝাচ্ছিলাম কিভাবে আলো কথা বলে, কিন্তু পরে শুনলাম আমি নাকি এসব কিছুই বলিনি তাকে। আরেকদিন স্কুল থেকে ফেরার পথে দেখি এক কালো বেড়াল আমার সামনে রাস্তা পার হল, আর মুহূর্তেই সেটি হাওয়ায় মিলে গেল একদম, যেন পিক্সেল ভেঙে মুছে গেল চোখের সামনেই। আমি তো তখন কিশোরী, দৌড়ে গিয়ে সব বললাম বাবা মাকে। বাবা বললেন, তো মানসিক সমস্যা হয়েছে, জিন কিচ্ছু করতে পারে না। কিন্তু প্রশ্ন হল, যদি তিনি সত্যি মনে করতেন আমি মানসিকভাবে অসুস্থ, তাহলে তিনি নিজে লিখে আমায় তাবিজ দিলেন কেন? এইসব বিষয়ে কারো কাছে হয়তো তুচ্ছ, কারোর কাছে ভয়ানক, কিন্তু আমার কাছে তখন ওগুলো ছিল দুঃস্বপ্ন মতো বাস্তব। রাতে সেই মেয়েটা আসত সাদা পোশাকে, তার বন্ধুরাও থাকত, আর তারা আমায় নিয়ে ঠাট্টা করত, মানসিকভাবে আমাকে আঘাত করত। আরেক সৈন্যের পোশাক পরা এক ব্যক্তি করিডোরে টহল দিত, নিয়ম করে পায়চারি করত। এই সময়ের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন ডাক বাক্স থেকে চিঠি আনতে গিয়ে দেখি একটা বড় খাম আমার হাতে লেখা, মানে আমার নামে হাতে লেখা। ভাবলাম কে আমায় চিঠি পাঠাবে। বারান্দায় দাঁড়িয়ে খামটা খুললাম, ভেতরে ছিল কালো পুঁতির এক রোজারি, ঠিক যেমন আমাদের তসবিহ হয়, কিন্তু তসবির শেষে ছিল একটা ক্রস যেটা চিঠির সঙ্গে টেপ দিয়ে আটকানো ছিল। চিঠিতে লেখা ছিল, ডিয়ার অ্যানি, আমাদের সেইন্ট ফাদারগণ অনুভব করেছেন যে তুমি আত্মিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তোমার ভেতরে এক অস্থিরতা আছে, তাই তোমার জন্য এই রোজারি পাঠানো হল ভালোবাসা সহ। এটা নিজের কাছে লেখো, এই সময়টুকু পার হয়ে যাবে, আর মনে রেখো গড তোমার সঙ্গে আছেন, আন্তরিক এবং শুভেচ্ছায়। একটা চার্চের নাম ও এক ফাদারের নাম লেখা ছিল যা এখন আমার মনে নেই। এই ছিল চিঠিতে লেখা। আমি দৌড়ে গিয়ে মাকে দেখালাম, মা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, ওরা জানলো কিভাবে, এটা তো একদম অর্থহীন। তারপর আমাকে প্রশ্ন করে, তুমি কি এসব বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করো? আমি বিরক্ত হয়ে বললাম, আমি কেন করবো এই সমস্ত বিষয় নিয়ে কথা, সবাই তো ভাববে আমি পাগল, আর আমি তো ইসলামিক স্কুলে পড়ি, খ্রিস্টান বন্ধু নেই আমার, আর কোন ভিন্ন ধর্মাবলম্বীর সাথে তো কথা বলি না। মা কিছুক্ষণ চুপ থেকে খামটা ডাস্টবিনে ফেলে দিলেন, তারপর সুরে পরে আমার উপরে ফুঁ দিলেন সুরক্ষা হিসেবে। এরপর কিছুদিনের মধ্যেই সমস্যাটা কিছুটা কমে আসে আলহামদুলিল্লাহ, তবুও সময় সময় আবার তা ফিরে আসে, যেমন এখনো আসে। বর্তমান সময় 2025। এই লেখাটি টাইপ করতে গিয়ে আমার বাঁ কান আর ঘাড়ে একটা গরম নিঃশ্বাস অনুভব করছি, যেন কেউ খুব কাছে থেকে নিঃশ্বাস ফেলছে আমার কাঁধে, কিন্তু তবুও লিখতেই হবে। অনেক বছর ধরে বুকের ভেতরে যা চেপে রেখেছিলাম আজ সেটা বের করে আনতে হবে। কেউ বিশ্বাস করুক বা না করুক তা আমার কাছে জরুরি নয়। জরুরি হলো আমি যেন তাকে মুক্ত করতে পারি, অথবা যেন নিজেকে নিজে মুক্ত করতে পারি। এমনকি আমি লিখতে লিখতেই আমার ফোন বারবার ফ্রিজ হয়ে যাচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, কখনো ইমার্জেন্সি কলের স্ক্রিন চলে আসছিল। ঠিক একই সময়ে আমার মা আমাকে ফোন করে বললেন, তিনি বাসায় একা ছিলেন, বাবার ভাই বাসা কেউ ছিল না। তিনি বললেন, আমি ইউটিউবে দোয়া এ মঞ্জিল দিতে চাচ্ছিলাম কিন্তু কিছুতেই হচ্ছে না, নেট কানেকশন ঠিক আছে কিন্তু ভিডিও চালু হতে ফোন বন্ধ হয়ে যাচ্ছে বা ইমার্জেন্সি কলের স্ক্রিন আসে, এমনকি ভুল করে 911-এ কল চলে যায়, দুবার ফোনে বলার চেষ্টা করেও লাইন কেটে যায়। তারপর মা বললেন, ফোন হ্যাক হয়ে গেল কিনা, এমন হচ্ছে কেন? আমি শুধু বললাম, হয়তো ট্যাপিং করছে, কিন্তু বলিনি। আমিও সেই মুহূর্তে একই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছিলাম। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, গত 2-3 মাস ধরে আমাদের বাবার বাড়িতে 3-4টা লাইট একের পর এক ফিউজ হয়ে গেছে, কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। বাবা মা আর ভাই সেখানে থাকেন, তবুও কেউ মাথা ঘামাচ্ছেন না। আমি বারবার ভাবি নতুন বাল্ব কিনে নিয়ে যাব, কিন্তু কিছু না কিছু ঘটেই যায়, যেন বাধা পড়ে। আমার মন বলে ওরা সবাই, মানে আমার পরিবার, কোনো না কোনো ভাবে ইনফেক্টেড। এরপর আমার মা রোজার এইটি আর চিড়িটি ফেলে দিলেন, কিন্তু প্রায় 2 সপ্তাহ পর আবার এলো একটা সুন্দর প্যাকেজ ডাকযোগে আমার নামে পাঠানো। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এটা কিন্তু উপরের ওই ঘটনাটা যেটা সে আবার পরবর্তী অংশটুকু বলছে, ঘটনা পরে চিঠিটা পাওয়ার পরে তার মা যখন ডাস্টবিনে ফেলে দিয়েছে তারপরের কথা সে বলছে। এখন আমি প্রতিদিনের মতো ডাকবাক্স থেকে চিঠি আনতে গিয়েছিলাম, আর সেখানে দেখি একটা লাল র্যাপারে মোড়ানো সুন্দর গিফট বক্স, মনে হচ্ছিল যেন কেউ জন্মদিনের উপহার পাঠিয়েছে। প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে এলাম, ভাবতে লাগলাম আমাকে উপহার পাঠাবে কে। লিভিং রুমে বসে আমি আস্তে আস্তে লাল মোড়কটা খুললাম, ভেতরে ছিল সুন্দর করে সাজানো বাক্স যার উপর স্বচ্ছ কভার, তার ভেতর একটা চিঠি সুন্দর করে টাইপ করা। লেখা ছিল, প্রিয় অ্যানি, আমাদের সেন্ট এবং ফাদার অনুভব করছেন যে তুমি অস্থিরতায় ভুগছ, তাই তোমার জন্য আমরা এই পবিত্র রোজারিটি পাঠাচ্ছি যেন ঈশ্বর তোমাকে রক্ষা করেন, আর এই রোজারিটি তোমরা সব সময় তোমার সঙ্গে রাখো। আমরা জানি তুমি অন্য ধর্মের অনুসারী, কিন্তু আমাদের ফাদারের বিশেষ অনুরোধে আমরা তার আশীর্বাদ করা এই রোজারিটি তোমার জন্য পাঠালাম। সিনসিয়ারলি, সেন্ট মেরি বা তেরেসা চার্চ লেখা ছিল, তারপর লেখা ছিল ফাদারের নাম। আমি প্যাকেটের পাশে তাকালাম, সেখানে রাখা রোজারিটি তুলে নিলাম হাতে। এবার আমি একটু খেয়াল করলাম জিনিসটার দিকে, আগেরটার মতো না, কিন্তু এবার এই রোজারিটা কালো দানাগুলো চকচক করছে যেন মার্বেলের মতো, আর শেষে ছিল এক সুন্দর রূপারি ক্রস, 2-3 ইঞ্চি লম্বা, নিখুঁত খোদাই করা। আমি সেই ক্রস আর চিঠিটা হাতে নিয়ে বসে আছি, ঠিক তখনই মা ঘরে ঢুকলেন, আমি ওনাকে দেখালাম। কিছুক্ষণ পর বাবা এলেন, আর জিনিসটা দেখে রেগে গিয়ে বললেন, এসব কুফরি জিনিস ঘরে ঢোকানোর কি দরকার? তুমি চিঠিটা পরে আবার আগের প্রশ্নটাই করলেন, তুই কি আবার কারোর কাছে পাগলামির কথা বলেছিস তোর? আমি বললাম, না বউ, আমার কোনো নন মুসলিম বন্ধু নেই। বাবা রেগে চিঠিটা ছিঁড়ে ফেললেন, রোজারিটা একটা প্লাস্টিক ব্যাগে ভরে উঠানে ডাস্টবিনে ফেলে দিলেন। তারপর থেকে ওরা পাঠাতে শুরু করলো নানা ধরনের বই, মুসলমানদের খ্রিস্টান হওয়ার গল্প, বাইবেল, খ্রিস্ট ধর্ম প্রচারের বই। বইগুলো সস্তা না কিন্তু দামি, সুন্দর প্যাকেজে পাঠানো, আবার আমার নামে। এবার থেকে যখনই সব বই আসতো আমি কোনো কথা না বলে সোজা আবর্জনায় ফেলে দিতাম, আর নিজের দোয়া নিজে পড়তাম। আমি অন্য ধর্মকে অসম্মান করি না, কিন্তু আপনারা আপনার ধর্মে, আমি আমার ধর্মে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফিরুনের শেষ আয়াত। আমি চাই না কুফরি অবস্থায় মরি, আর না মুনাফিক অবস্থায়। আল্লাহ আমাদের সবাইকে কুফর থেকে রক্ষা করবেন। এই পুরো সময়ের মধ্যে একদিন আমার বাবার ব্লকের শেষ দিকে থাকা ইন্ডিয়ান গ্রোসারিতে গিয়েছিলেন কিছু বাজার আনতে। দোকানে এক বৃদ্ধ ভারতীয় লোক, ধুতি পাঞ্জাবি জটা চুল আর দাড়িওয়ালা। আমার বাবার কাছে এসে হিন্দিতে বললেন, আমার জন্য কিছু কলা কিনে নিন, কিনে দিন। বাবা দিদা না করে ওনার জন্য কলা কিনে দিলেন। আমার বাবার একটা অভ্যাস, যে চাইবে যতটুকু পারা যায় দেবেন। কেউ যদি ভিক্ষা চায়, সেটা মাদক বা অন্য কিছুর জন্য ব্যবহার করলেও তা তার বিবেচনায় নেই, তিনি দেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বাবা তখন কলাটা দিলেন। সেই বৃদ্ধ লোকটা বলল কিছু একটা হিন্দিতে, তারপর বাবার মাথায় হাত রেখে দোয়া করলেন আর গলায় থাকা এক মালা খুলে বাবার গলায় পরিয়ে দিলেন। মালাটা ছিল বাদামি দানার, হিন্দু সাধুরা যেরকম পরে। আমি স্কুল থেকে ফিরে এসে দেখি সেই মালাটা বাইরে জামা শুকনো দড়িতে ঝুলছে, মানে জামা শুকনো দড়িতে ঝুলছে। আমি ভয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা ওই তসবিটা বাইরে ঝুলছে কেন? বাবা বললেন, একটু অস্থির ভাবে বললেন, আরে ওটা তসবি না, এক এক সাধু এটা দিয়েছে, মনে হয় পাগল ছিল। পরে পুরো ঘটনাটা আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম। কিন্তু একটা বিষয় ছিল, সব ঘটনার জন্য কেউ বা কিছু চেষ্টা করছিল আমাদের ইমান থেকে সরিয়ে নিতে। পরবর্তী ঘটনা আমার স্বপ্নভিত্তিক দুটি অদ্ভুত অভিজ্ঞতা। সাল 2011, যুক্তরাষ্ট্র। আমি তখন কিশোরী, যেমনটা প্রতিদিন করতাম, ঈশার নামাজ পড়ে বোন সাবার পাশে ঘুমিয়ে পড়তাম। স্বপ্নে দেখি আমি যেন কোনো এক ঘটনা দেখছি, এটা আমার নিজের ঘটনা নয়, আমি কেবল একজন দর্শক, আমার কোনো দেহ নেই, শুধু উপস্থিতি রয়েছে সেখানে। আমি ঘটনার মধ্যে আছি, কিন্তু যার ঘটনা তিনি আমার অস্তিত্ব সম্পর্কে কিচ্ছুই জানেন না। একজন তরুণ, বয়স অনুমানিক 18-25 ভেতরে, চেহারায় ফর্সা, দাড়ি হালকা, গায়ে সাধারণ শার্ট আর জিন্স। সে দেখা করতে গেছে এক বয়স্ক লোকের সঙ্গে। লোকটি কালো পাগড়ি ও জুব্বা পরা, ইসলামী পোশাকে, কিন্তু মুখে এক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসি, মিথ্যা ধার্মিকতার আড়ালে লুকানো পাপ। তরুণটি বলে উঠল, ইটস ডান। বয়স্ক লোকটি ব্যাগ নামিয়ে তরুণের পিঠে হাত রাখলো, মানে ব্যাগ নামিয়ে তরুণের পিঠে হাত রাখলো, যেন সে তার কাজে খুব খুশি। এরপর তার হাতে দিল একটা ব্রিফকেস, ভেতরে টাকার এমন কিছু যা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। আপনারা আশা করি বুঝতে পারছেন। ছেলেটা খুশি মনে ব্রিফকেস নিয়ে চলে গেল বাড়ি। বাইরের প্রতিটি অংশ আমি এখনো স্পষ্ট মনে করতে পারি। সে প্রথম তলার দরজা খুলে ভেতরে ঢুকলো, চাবিটা ড্রয়ারের উপরে রাখলো, পকেট থেকে একটা পিস্তল বের করে পাশে রাখলো, তারপর অজু করে নামাজ শুরু করলো। আল্লাহু আকবার বলেই আমি ঘুম থেকে উঠে গেলাম। সবকিছু কিন্তু একদম সাধারণ মনে হচ্ছিল, ভাবলাম হয়তো আবার একটা অদ্ভুত স্বপ্ন। কিন্তু 2-3 সপ্তাহ পর এক সকালে ঘুম ভাঙলো টিভির শব্দে। খবর প্রচারক ছিল খুব জোরে জোরে। টিভির পর্দায় দেখি একটা চেনা মুখ। মনে মনে প্রশ্ন আসে, একে আমি কোথায় জানি দেখেছি? আমি তো কোনো ছেলেকে চিনিও না, পরিচয় নেই। কিছুক্ষণ পর মনোযোগ দিলাম খবরের দিকে। খবরে বলা হচ্ছে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে বোমা পুঁতে রাখার পরিকল্পনার অভিযোগে। একজন FBI এজেন্ট নাকি তার বন্ধু সেজেছিল, তারা একসাথে মসজিদে নামাজ পড়ত, আর কথাবার্তায় দেখা গিয়েছিল যে ছেলেটি এক নিষিদ্ধ সংগঠনের প্রতি সহানুভূতিশীল। কিন্তু তার বাড়ি, মুখ, দৃশ্য সবকিছু মিলে যাচ্ছিল আমার স্বপ্নের সঙ্গে। কয়েকদিন পর এক আত্মীয়র বাসায় দাওয়াতে গিয়েছিলাম। ডিনারের পর সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। আমি বললাম, তোমরা কি খবরটা দেখেছ? ওই ছেলেটা, নামটা মনে আছে? আমার এক আত্মীয় বলল, সবার মুখেই তোর কথা শুনছি, ছেলেটা তো বাংলাদেশি, আমাদের পাড়ার লোক নাকি? আমি চিনিও না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, পাড়ার মানে কোন বাসা? সে জানালো জানালা দিয়ে, ওই যে মানে সে দেখালো জানালা দিয়ে, ওই যে রাস্তার ওপাশে প্রথম তলা থাকত। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম, কথা হারিয়ে গেল আমার। আমার মাথা ব্যথা করতে লাগলো, শরীর জমে গেল। এমন স্বপ্ন বাস্তবতার মিল যতবার হয় ততবারই আমি ভেতর থেকে একদম ফ্রোজেন হয়ে যাই। আমি জানি না ছেলেটা সত্যি অপরাধী ছিল কিনা, তবে আমার স্বপ্নে মনে হয়েছিল সে নির্দোষ নয়, সে নির্দোষ নয়। ঘটনা 2, সাল 2012-2013, স্থান যুক্তরাষ্ট্র। আবার একটা স্বপ্ন দেখি আমি, একটা টিলা বা পাহাড়। আমার মধ্যে প্রচন্ড ইচ্ছে হচ্ছে উপরে উঠতে, আমি উঠছি ধীরে ধীরে। চূড়োয় গিয়ে দেখি একদম কাঁচে ঘেরা একটা ঘর, একটা স্বচ্ছ ঘন ক্ষেত্রের মতো কাঁচের ঘর। ভেতর অনেক মানুষ বসে আছে, কেউ তসবি পড়ছে, কেউ দোয়া পড়ছে। তারা সবাই বলছে ওনার কাফনের কাপড়টা ছোট হয়ে গেছে, আর কেউ কেউ বলছে আহারে এমন মানুষকে ফাঁসি দিল, কত ভালো মানুষ ছিলেন তুমি। হঠাৎ দেখি মুখের উপরে কাপড়টা সরিয়ে দেওয়া হলো, চেহারা ছিল শ্যামলা গাঢ় রঙের, কিন্তু মুখ থেকে এমন এক নূর বের হচ্ছে চোখে তাকানো যাচ্ছিল না, আলোকিত হয়ে উঠছিল পুরো জায়গা। জনতার মধ্যে কেউ বলল ওদের মুসলমানদের সন্তান বলা যায়, অন্যায় ভাবে ফাঁসি দিল, একদিন আল্লাহ ওদের বিচার করবেন। সবাই সাদা জুব্বা পরা পুরুষ। আমি যেন কিছুটা দূর থেকে দৃশ্যটা দেখছিলাম শুনছিলাম। এরপর পর আমার ঘুম ভেঙে যায়। কয়েকদিন পর আমার বাবা মার বসার ঘরের টিভিতে বাংলাদেশি খবর দেখছিলাম, শুনে একজন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। আর ঠিক তখনই দেশের সময়টা অন্যরকম, ঠিক আমার স্বপ্নে দেখা সেই মুখটাই যেন আমি দেখলাম। আমি তখন এক অদ্ভুত অনুভূতি পেলাম, হাসতে ইচ্ছে করছিল আবার কাঁদতেও। কি অদ্ভুত এই দুনিয়া, মনে হয় এই অগণিত মানুষ জিন আর এই অজানা সৃষ্টি সবকিছুর মাঝেও আমি যেন এক ভিন্ন সত্তা। রিসেন্ট কথা বলি, 19 অক্টোবর 2025, ঈশার নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলাম, পেটে অনেক ব্যথা হচ্ছিল, ক্র্যাম্প হচ্ছিল, তাই শুয়ে পড়েছিলাম আর কখন ঘুমিয়ে গেছি বুঝিনি। রাতে মাঝামাঝি হঠাৎ শুনলাম আমার স্বামী ঘরে ঢুকেছে। আমি আদৌ ঘুমিয়ে জিজ্ঞেস করলাম, দীপ এসেছ? ওর গলায় শুনলাম হ্যাঁ, তারপর আবার ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার ঘুম ভাঙল, আমি ডাক দিলাম দীপ, এবার মনে হলো ও হাঁটছে বাইরে যাচ্ছে। তারপর চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল, দেখলাম ও আমাদের দুজনের জন্য খাবার কিনতে যাচ্ছে, এমনকি আমি পরিষ্কার দেখলাম সে কি কি খাবার নিচ্ছে। এরপর আবার ঘুম ভাঙল। এবার আমি বিছানার উল্টো পাশে মুখ করে শুয়েছিলাম। আমি বললাম এখনো শোও না কেন, ফজরের সময় প্রায় হয়ে এসছে। আমি হাত বাড়িয়ে পেছন থেকে ওর হাত ধরলাম, কারণ ও ঘরে এলে আমি প্রায়ই ওর হাত ধরি। আমি সত্যি ওর হাতের স্পর্শ অনুভব করেছিলাম। তারপর আবার ঘুম ভাঙল। এবার আমি হাত বাড়াতে শুনলাম ওর কণ্ঠের রাগী স্বর, নাটক করিস না, ঘুমানোর নাটক করিস। এই কথা শুনে আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল। এরপর দেখি দীপ সত্যি সত্যি তখন ঘরে ঢুকেছে। মনে হলো এই মাত্র বাইরে থেকে এসেছে, হুডি পরা, কারণ বাইরে ঠান্ডা। ও এসে আমাকে খাবার দিল। অবাক হয়ে দেখি ঠিক সেই খাবার যেগুলো আমি একটু আগে স্বপ্নে দেখেছিলাম। আমি বসে জিজ্ঞেস করলাম তুমি একটু আগে আসো নি? ও বলল না তো। আমি বললাম তুমি কি আমার হাত ধরো নি? ও বলল না তো। আমি আবার বললাম তুমি তো বলেছিলে নাটক করিস না। ও তখন একদম থমকে গিয়ে বলল আল্লাহই জানে তুমি কাকে দেখছো, আমি তো এখনই এলাম। তবে এই ঘটনাটা একদম আলাদা ছিল, একটা টাইম লুপের মতো, যেন একই রাত বাবা ঘটছে বা এক ধরনের ফলস অ্যাওয়েকেনিং হচ্ছিল বারবার, মোট 5 বার হলো এমন পুরো রাত জুড়ে। আমি আসলে গতকাল মন খারাপ করে কিছু খাইনি, তাই দীপ আমার জন্য খাবার এনেছিল রাতের খাবার হিসেবে, কিন্তু সেটা এনেছিল ফজরের সময়। আর মজার ব্যাপার হলো যে খাবারটাও এনে দিল, তার কম্বিনেশনটা আগেবারের মতো না, অন্যরকম ছিল। যখন শেষবার ঘুম থেকে উঠলাম তখন হঠাৎ একটা অদ্ভুত চিন্তা এলো, যেন কারোর গলায় একটা কথা শুনছি আর সেই কণ্ঠটা আমার নিজের না। ওই কণ্ঠ বলল প্রতিটি সিদ্ধান্ত আরেকটা সম্ভাবনার দিকে নিয়ে যায়, প্রতিটি সম্ভাবনা এক একটা নতুন গল্প তৈরি করে, এইভাবে অসংখ্য বাস্তবতা আছে, আমরা কখনো কখনো সেই ভিন্ন বাস্তবতার মাঝে সময় রেখা পেরিয়ে যাই। এরপর আমার টুইন বাচ্চা জোয়া আর আলিয়া ভয় পেয়েছিল সেদিন রাতে। ফজরের সময় আমি আলিয়াকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল বাবা? ও বলল মাম্মা ভূত। আমি বললাম কোথায় ভূত, ভূতটা কেমন? ও সোজা সিঁড়ির দিকে আঙুল দেখিয়ে বলল ভূত ওখানে। আমি বললাম ভূতর চোখের রং কি? ও বলল কালো চোখ। আমি তখন আউযুবিল হেমনের শয়তানির রজিম পড়লাম। তারপর ও বলল ভূত চলে গেছে, এখন আর ভূত নাই। এখন ভাবছি এই ঘটনাটা আসলে কি ছিল, আমি কি সত্যি কোনো টাইম লুপে আটকে গিয়েছিলাম, নাকি অন্য কোনো ডাইমেনশন বা টাইম লেলে চলে গিয়েছিলাম, নাকি সবকিছু ছিল একটার পর একটা ফলস অ্যাওয়েকেনিং, অর্থাৎ ঘুমের ভেতরে ঘুম ভাঙার মায়া। এরপরে সে আরো কয়েকটা কথা জিজ্ঞেস করেছিল, যে কথাগুলোকে নিয়ে আমরা ইনশাল্লাহ মিডনাইটে আলাপ করব, কারণ যে কথাগুলো নিয়ে কথা তা বলার জায়গা আসলে মায়া না, কারণ আমরা যারা শ্রোতা তারা অন্য কথা কেন শুনব, তাই না? কিন্তু যারা আমরা আরো ঘটনার ভেতরের কথা জানার চেষ্টা করি তাদের জন্য রয়েছে মিডনাইট হরর পডকাস্ট, চাইলে সেখানে যেতে পারেন। তো এখন আমি আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই, ছোট্ট একটা ঘটনা। এই ঘটনাটা শোনার পরে আমরা রেগুলার পর্বে চলে যাব। ঘটনাটা 2014 সালের, তখন আমার তো আর্লি সবকিছু মানে শুরুর দিকের। তো তখন এমন একটা অবস্থা ছিল আমার যে আমি মানে মানে কোনো জায়গায় ফেল হচ্ছিলাম না, মানে আমি নিজেও যাই না কেন, তো তো মানে ওই 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 রিজনটা তো পরবর্তীতে জানা গিয়েছিল আন্দাজের উপরে, এটা দিগন্ত তার একটা প্রভাব ছিল তখন। তো সেটা তখন ওই ব্যাপার নিয়ে কথা বলছি না, ব্যাপার হচ্ছে যে ওই সময়কার কথা। তো তখন যেই জায়গার ঘটনায় ওই এখন যেই জায়গায় পলবল কন্ডিশন মার্কেটটা রয়েছে, মার্কেটের পেছনের সাইডে তখন মানে রাস্তা ছিল খুব ঘিঞ্জি, মানে পুরাই মানে অন্ধকার। তো ওদিক দিয়ে আবার রাস্তাটা সোজা আট নম্বর সেক্টর রেলগেট পর্যন্ত আসতো, যেটা অপোজিট আবার ফায়দাবাদ। তো এই আট নম্বর সেক্টর সেক্টরে এই যে রেলগেট পর্যন্ত যে জায়গাটা, আশপাশে অনেকগুলো যে স্টাফ কোয়ার্টার রয়েছে, তো এদিকে তখন রাস্তার ভেতরে বস্তি ছিল। ওই সময়কার লোকেরা এই জায়গাটা চিনতে পারবে, মানে রাস্তাটা কিন্তু বস্তি এক হিসেবে, মানে বস্তি দিয়ে ঘেরা। এখন যে রাস্তাটা অনেকে হয়তো যাই দেখতে পাবে যে বড় রাস্তা, তখন এরকম ছিল না, এবং খানাখন্দ তো ছিলই, অন্ধকার। রাত তখন আড়াইটা বাজে, আমি তখন ওই টঙ্গি হয়ে আমি গিয়েছিলাম ওই চামর মানে কি বলে চেরাগালে আর কি, ওই চেরাগালে আরো অপোজিট একটা জায়গা ছিল, ওই জায়গা থেকে আমি আবার আসছি। তো হেঁটে হেঁটে আমি এই রাস্তা দিয়ে ঢুকলাম, ইচ্ছা করে রাস্তা দিয়ে ঢুকলাম। আমার যেটা উদ্দেশ্য ছিল যে আমি রেল লাইনটা পার হবো, রেল লাইনটা পার হয়ে আর একটু সামনে দিকে যাব, মানে আমার তো আসলে বাসায় এসে কোনো কাজ নাই এই জন্যই। তো নিজের মন মতো আর কি ঘোরাফেরা মানে ওই সময় চলতো। আমার তখনও খারাপ লাগতো, আমি এখনো বলি যে ওই সময় ওই রাস্তাটা দিয়ে আমার হাঁটতে ভালো লাগতো না, কেন জানি আমি যখনই এই বস্তির এরিয়াটা দিয়ে যেতে হতো, যেহেতু কেন জানি মনে হতো যে ডানে বামে এই যে বস্তিটা রয়েছে, মানে মানে বস্তি বলতে আর কি যে অবস্থাটা আর কি, এই মানে এখানে মানুষজন থাকলো, মানুষজনের সাথে কারা কারা যেন থাকে, কেন জানি মনে হয় যে প্রত্যেকটা ঝুপড়ি ঘর হোক বা ওই যে চটের বস্তা দিয়ে বা এটা এটা দিয়ে যাই তৈরি করা, মানে এখান থেকে কে যেন তাকায়, প্রত্যেকটা শরীরে একটা অদ্ভুত রকমের শিহরণ দিত আমার। আমি এই জন্য এই জায়গাটা অ্যাভয়েড করতাম বেশিরভাগ সময়, কিন্তু সেদিন কেন করলাম আমি জানি না, মানে সেদিন আমি কেন গেলাম আমি সেটা জানি না। তো আমি হাঁটতে হাঁটতে এদিকে এলাম, এই রাস্তাটা তখন মানে বাম দিকে ঘুরলে সোজা রেলগেট পর্যন্ত জায়গাটা, এটা সেই এই জায়গায় বস্তিটা আরো বেশি ঘিঞ্জে ছিল। তখন দুই তিন কদম দেওয়ার পরে আমার কেন জানি মনে হলো যে ওই বস্তি ঘরগুলোর ভেতরে মনে হয় বিদ্যুৎ চলে গেছে এক সেকেন্ডেই। তো আমি আর এদিকে খেয়াল করিনি, আশপাশে খেয়াল করিনি, দেখার জন্য খেয়াল করিনি, যেই শব্দগুলো ছিল ফ্যান চলে বা এটা চলে ওইটা চলে ওগুলো সব একদম সাইলেন্ট হয়ে গেল। তো দুই তিন কদম দেওয়ার পরে কিন্তু বিদ্যুৎ যায়, তারপরে আমি আরো কয়েক কদম দিলাম, অন্ধকার ওই চোখ বুঝে ওঠার আগেই ফোন যে পকেট থেকে বের করব, তখন স্যামসাং এর একটা ফোন ছিল হাতে, ফ্লিপ ফোন গুলো, তো ওইটা জাস্ট কোন রকম চালিয়ে গেলে যতটুকু রাস্তা দেখা যায়। তখন না একটা অদ্ভুত ধরনের কান্নার শব্দ আসে, মানুষ এভাবে কাঁদে না, আমার জীবনে তখনও অনেক ধরনের কান্না শোনা বাকি, যে কান্নাটা শব্দটা আসলো আমার কানে, সেই কান্না শব্দটা আমার পেছনের দিক থেকে ডান দিকে, ডান দিক দিয়ে ঘুরে বাম দিকে গেল, মানে রাস্তাটা জাস্ট পার হলো ডান থেকে বাম দিকে, এরকম কান্না করতে করতে আমি ক্যাজুয়ালি হেঁটে যাচ্ছি, আমি খেয়াল করিনি, আমার দরকার মনে হয়নি যে এদিকে লক্ষ্য দেওয়া দরকার। তার করো, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এখন, গলা একদম টেনে ধরার চেষ্টা করছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আমার। যে শব্দটা পেছানো হলো, এবার আবার বাম দিক থেকে ডান দিকে কিন্তু একদম আমার পাশ ঘেসে গেল, এবং যে মুভমেন্ট, এই মুভমেন্ট আমি সরাসরি টের পাই। এই জিনিসটা যে এখান থেকে পাস করেছে এটা আমি সরাসরি টের পাই। সরাসরি যখন টের পাই, পেছনে দিকে ঘুরে তাকালাম, মানে যেই সময়টা পেছনে দিকে ঘুরে তাকিয়েছে, আমার আমার চোখের সামনে এক মুহূর্তের জন্য একটা ফেস ছিল, একটা চেহারা ছিল, যে চেহারাটা ছিল অনেক বড়। মনে করুন যে আপনি একটা পেইন্টিং তৈরি করেছেন, ওই পেইন্টিং এর যে পোর্ট্রেট আপনি তৈরি করেছেন, মানে ক্লোজ আপ পোর্ট্রেট, এটা অনেক বড়, মানে ধোঁয়ার মতো ছিল, সেটা একদম মিলিয়ে গেছে, মানে এটা এক মুহূর্তের ঘটনা। শরীরে একটা ধাক্কা দিল, তো যখন মনে হলো যে জায়গা ভালো লাগে না, মানে একদম জোরে হাঁটতে শুরু করলাম। তো জোরে যখন হাঁটছি, এখন এই যে রেল লাইনটা, ওই যে পাশে যে রেল লাইনটা, এখন কেন যেন মনে হচ্ছে দূরত্ব অনেক বেশি, আসলে দূরত্ব বেশি না, পা চলছে না আমার, আগে থেকে ক্লান্ত, তার উপরে যখন এমন ঘটনা ঘটে হাত পা এমনি ভার হয়ে যায়, আর ওটা তো তখন আমার একদম শুরুর সময়, ধুকপুকানি বেড়ে গেছে একদম ভেতরে, মানে প্রচন্ড রকমের ধুকপুকানি। এখন হেঁটে যাচ্ছি ঠিকই, ডান দিক থেকে একটা ঝুপড়ি ঘর ছিল, যে ঝুপড়ি ঘরের দরজাটা খোলা, এবং ওইখানে যে দাঁড়িয়ে আছে সে অন্ধকারের ভেতরে দাঁড়ানো, আমি যে হেঁটে গেলাম দুই এক মুহূর্তের জন্য যে ওই দিকে আমি তাকিয়েছিলাম, ওই অন্ধকারের ভেতরে যাকে আমি দেখলাম কেন জানি মনে হলো তার গলা কাটা। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমি বুঝতে পারছি অন্ধকারের ভেতরে কে জানে দাঁড়ানো এবং তার গলাটা কাটা। গলা কাটা কেন কিভাবে বুঝলাম, কারণ গলা কাটার পরে এখান দিয়ে রক্ত বক বগিয়ে বেরোয়, এরকমই লাগলো আমার। আরো জোরে হাঁটতে শুরু করলাম আমি, আরো জোরে হাঁটছি। এখন রেল লাইন কত দূরে, 20-30 দূরে আমার থেকে, পেঁচা উড়ে গেল মাথার উপর দিয়ে, পেঁচা উড়ে যেতেই পারে স্বাভাবিক, পেঁচা উড়ে গেল মাথার উপর দিয়ে, কিন্তু সেই পেঁচাটা ঘুরে একদম রাস্তার মাঝখানে এসে বসলো। যখন রাস্তার মাঝখানে এসে বসলো, পেছনের দিক থেকে না, মানে একটা ছেলে মানুষ যদি মেয়েলি কণ্ঠ ধারণ করার চেষ্টা করে, এবং মেয়েলি কণ্ঠ ধারণ করে যদি সে হাসি দেয়, এবং ওই হাসিটা যদি হয় ভূত পেত্নীদের মতো, ওই হাসিটা কেমন লাগবে তখন আপনার? ওইরকম একটা হাসি, হাসি দিয়ে কে জানে দৌড় দিল, এবং দৌড় দিল কিন্তু রাস্তার উপর দিয়ে দৌড় দেয়নি, দৌড়টা দিয়েছে ওই ঘরগুলোর ভেতর দিয়ে, যেটা মানে যেটা সম্ভব না, ফিজিক্যালি কেউ তো ঘরগুলোর ভেতর দিয়ে দৌড় দিতে পারবে না। এখন তো হাত পা পুরোপুরি থরথর করে খাচ্ছে আমার, থরথর করে। আমার জীবনের প্রথম ফোনে ফোন চলে আসছে, ততক্ষণে কাঁপতে থাকা অবস্থায় ফোন ধরে কানে নিয়ে আমি হ্যালো পর্যন্ত বলেছিলাম, এভাবে মনে আছে, হ্যালো এইভাবে বলেছিলাম, মানে আমার গলা কাঁপছে তখন। আমার ফোনে যে কথাটা শুনলাম সেটা হচ্ছে যে এই আমারই এদিকে, আমি যদি এখন আসছি এদিকে অনেকগুলো কোয়ার্টার রয়েছে, আবার যে বিভিন্ন কোয়ার্টারই আর কি বেশি, এখানে আমি আমার একজন লোক ছিল যার কাজ আমি করছিলাম, সে বাড়ি থেকে মিসিং, মানে বাসা থেকে সে পালিয়েছে, তার উপরে আমার আসর ছিল। এখন আমি তো আপনাদেরকে বলেছি যে আমি এভাবে কাজ করি না, যেভাবে টিপিক্যালি সবাই কাজ করে। তো ফোনটা যখন আমি রাখলাম, দেখুন এটা কোইন্সিডেন্স, আমি দেখলাম যে একটা লোক বসে আছে, ওই জায়গাটা মসজিদ ছিল, মসজিদের একটু সামনের দিকে 8 নম্বর রেলগেটের ওইখানে একটা মসজিদ আছে, তো মসজিদের একটু এদিকে, যদি মসজিদ থেকে কেউ বের হয় তাহলে ডান দিকে, মানে আরো এ পাশে, মানে মসজিদের সীমার একদম বাইরে, মানে সীমানা লাগোয়া। আমি এটাই দেখলাম যে একটা লোক বসা, মানে স্যান্ডো গিঞ্জি পরা, মাথার চুল, নিজের মাথার চুল যেন নিজে নিজে ছেঁড়ার চেষ্টা করছে। এখন যখন ওই মানে ফোনের আলোটা কোন রকম ঘুরিয়ে যখন ডাক দিলাম, ওই কাঁপতে কাঁপতে মানে কাঁপুনি ধরা গলাতে, তখন ইমিডিয়েটলি সে যে রিয়াকশনটা দিল ওই রিয়াকশনটা আমি পড়ে গিয়েছিলাম। সে ঘুরে তাকিয়েছিল আমার দিকে এবং শব্দ করতে করতে, আমি তো তাকে পেছনের দিক থেকে দেখছিলাম। তার চেহারাটা কেন যেন বদলে গিয়েছিল কেন যেন মনে হলো আমার। তার নাকটা একটু বাঁকানো ছিল আর থুতনিটা অস্বাভাবিকভাবে খোলা ছিল এবং এক সাইডে বাঁকানো ছিল এবং মুখে কিছু ছিল যেটা রক্তাক্ত। এটা কিন্তু ওই ছোট্ট অল্প ফ্ল্যাশে দেখেছে, বেশি না। এখন আমি তো ধপাস করে পড়লাম নিচে, ফোন রেখে আগে দূর দূর রেললাইনের কাছে গেলাম। ওইখানে একটা আলোর সোর্স ছিল আশপাশে, ওই যে কি জানি বলে যে রেলগেটে যে দারোয়ান থাকে তারা থাকে আর কি। ও দেখলো যে হাঁপ পাচ্ছে, মনে করলো যে ছেলে তো তখন ওইরকম আর কি মনে করলো। তো পরে আবার তাকে নিয়ে ফোনটা খুঁজে নিয়ে আসলো। তো সে বললো যে আমি হাঁপাচ্ছি কেন, সে ওই যে বললাম না, সে মনে করেছে যে বন্ধু বান্ধবের ভেজাল। তো বললাম যে না ভয় পেয়ে গেছেন। তো যখন আমি তাকে বললাম যে না ভয় পেয়ে গেছে, ঠিক ওই এক্সাক্ট টাইমে বিকট গলায় মানুষ চিৎকার যদি দেয় না, ওই রকম একটা চিৎকার মানুষের গলাতেই মানে বউ করে, তো চিৎকারের শব্দ শুনতে শুনতে ওই লোক সহ আমি গেলাম। এখন তো একটু সাহস আছে এখন, তো তাকে পেলাম, চিনতে পেরেছে এখন। ওনার হাতে তো টর্চ কিন্তু আলো কম ছিল, চিনতে পেরেছে। পরে ওনাকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। পৌঁছে দেওয়ার পরে আমি আমার নিজের বাসায় তখন ওই দিন রাত্রেবেলা প্রায় ফিরে আসি 4:30-4:00 দিকে। তো এই একটা ঘটনা শেয়ার করলাম আমি আমার লাইফের। সবসময় তো আমি আমার নিজের কথাই বলি, আবার কোনো কোনো সময় যে অ্যানির মতো শ্রোতাদের ঘটনা বলি, আপনাদের ঘটনা বলার প্রয়োজন। আশা করি আপনারা ঘটনা পাঠাবেন, কারণ আমি চাইব যে কোনো কোনো সময় আমি আপনাদের কথাই যাতে বলি। চেষ্টা করবেন আমাদের কাছে ঘটনা পাঠানোর, এবং মাফ করবেন আজকে পর্বের জন্য, কারণ আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার। চলে যাচ্ছে আজকে পর্বের পরবর্তী ঘটনাগুলোতে।
মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি লাশঘর কেন্দ্রিক ঘটনা, এবং ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ওনার নাম ডোম জব্বার মিয়া। সিলেটের মৌলভীবাজার জেলার কোনো একটি হাসপাতালের ঘটনা। জব্বার মিয়া তখন নতুন ডোম হিসেবে ওই হাসপাতালে জয়েন হয়েছেন এবং প্রতিনিয়ত তিনি সেখানেই ওনার কাজকর্ম করতেন। ওই হাসপাতালটার যদি একটু বর্ণনা দিই, তখনকার সময় অর্থাৎ 2017 সালের কথা, তখনকার সময়ে যে হাসপাতালটা ছিল একটা পুরনো বিল্ডিং, ইমার্জেন্সি রুম ছিল ওই বিল্ডিংটার একদম পাশেই, একদম মেইন রাস্তা দিয়ে ঢুকতে গেলেই দেখা যায় ইমার্জেন্সি ভবন, এবং ওই ইমার্জেন্সি ভবনের পাশ দিয়ে ছোট একটা গলি ঢুকে গিয়েছে একদম পুরনো ভবনের লাস্ট প্রান্তে। ওখানে ছিল একটা ডোমঘর ওই হাসপাতালের, এবং সেই ডোমঘরেই ওই অত্র এলাকার যত লাশ আসত বা পোস্টমর্টেম করার জন্য লাশ পুলিশ নিয়ে আসতো, ওখানে নিয়ে আসতো এবং সেই লাশ ঘরেই লাশ কাটা হতো। ডোম জব্বার মিয়া এই হাসপাতালের মর্গে চাকরি পাওয়ার আগে তিনি নানান ধরনের কথা শুনেছেন এই ডোমঘর সম্পর্কে। তিনি শুনেছেন এই ডোমঘরে যারা কর্মরত ছিলেন বা যারা পূর্বে কাজ করে গিয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় পড়েছেন এবং প্রত্যেকেই বিরাট বড় ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন সেখানে। অবশেষে দেখা গেল তারা প্রত্যেকেই তাদের কাজ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু জব্বার মিয়া ছোটবেলা থেকেই তার বাবার সাথে বিভিন্ন মর্গে ঘোরাফেরা করেছে, সেখানে লাশ কাটা শিখেছে। তার ভিতরে ভয় ভয় বলতে আর কিছু বেঁচে ছিল না, সে এইসব বিষয়ে বিন্দুমাত্র ভয় পেত না। তো এই কথাগুলো শোনার পর সে মনে মনে ভাবছিল যে তারা হয়তো এত অভিজ্ঞ ছিল না, যে কারণে হয়তো তাদের সাথে এমনটা ঘটেছে। তো জব্বার মিয়া নিজের মনে খুবই একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি সেখানে জয়েন করেন এবং প্রতিদিনের মতোই তিনি সেখানে যেতেন, নিজের ডিউটি পালন করতেন। ঘটনাটির মেইন সূত্রপাত 2017 সালের 12 অক্টোবর। সেদিন সন্ধ্যাবেলা দুজন পুলিশ কনস্টেবল জব্বার মিয়ার কাছে একটি লাশ নিয়ে আসে। পুলিশের গাড়িতে করে সে লাশটি আনা হয়েছিল এবং দেখা গেল চাটিতে মোড়ানো একটা লাশ। চাটির মধ্যে রক্ত বাইরে এখনো লেগে আছে। ওই লাশটা নিয়ে দুজন কনস্টেবল সরাসরি ওই হাসপাতালের মোড়ে চলে যায়। সেখানে যাওয়ার পর জব্বার মিয়াকে ডাকলে জব্বার মিয়া সেখানে এসে উপস্থিত হয়। তো তারপর ওই পুলিশ কনস্টেবলগুলোর সাথে কথা বলে জব্বার মিয়া যেটা জানতে পারেন যে এই লাশটাকে অনেক দূর থেকে আনা হয়েছে এবং খুবই আহত হয়েছে লাশটা, যে কারণে তার পেটের অংশগুলোর নাড়িভুড়িগুলো বের হয়ে গিয়েছিল এবং খুবই মারাত্মকভাবে জখম হয়েছে লাশটা। এখন এই লাশটাকে পোস্টমর্টেম করতে হবে এবং আজকে রাতের মধ্যেই এই লাশের পোস্টমর্টেম সম্পন্ন করে আগামীকাল সকালে হ্যান্ডওভার করতে হবে। দুজন পুলিশ কনস্টেবল যে লাশটা নিয়ে এসেছিল তারা বলে দেয় এই কথাটা এবং তারা আরো বলে যে আগামীকাল সকালে তারা গাড়ি নিয়ে আসবে লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। ওই পুলিশ কনস্টেবল দুজনের সহায়তায়, জব্বার মিয়া তখন ওখানে একাই ছিল যে কারণে ওই পুলিশ কনস্টেবলগুলোর সহায়তায় তিনি ওই লাশটাকে ডুমঘরের ভিতরে রাখেন এবং তিনি বলেন যে আমি রাতের খাবার দাবার শেষ করে এসে দশটার পর আমি কাজে লাগব, যতটুকু সময় লাগে আমি কাজ শেষ করে দিয়ে তারপর আমি ঘুমোতে যাব। তো এই কথা বলে তিনি লাশটাকে ডুমঘরের ভিতরে রাখেন, রেখে তিনি দরজাটা তালা মেরে দেন। তালা মেরে তিনি ওনার বাসায় চলে যান এবং সেখানে গিয়ে রেস্ট করেন, তারপর রাতের খাওয়া দাওয়া তিনি শেষ করেন। রাত যখন 10:30 বাজে তখন হঠাৎ করে ওনার খেয়াল আসে যে আজকে তো দুজন পুলিশ একটা লাশ দিয়ে গিয়েছে, সে লাশটাকে পোস্টমর্টম করতে হবে। তিনি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রুম থেকে বের হয়ে যান। আসলে উনি যেখানে থাকতেন ওই হাসপাতালের পাশেই সরকারি কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে একদম শেষ প্রান্তের একটা রুম এই জব্বার মিয়াকে দেওয়া হয়েছিল থাকার জন্য। তো ওখানেই তিনি ওনার ওয়াইফ এবং দুটি ছেলে সন্তান সহ তিনি সেখানে থাকতেন। তো রাতের খাবার দাবার শেষ করে তিনি প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসেন এবং ডুমঘরের সামনে এসে দেখেন যে তিনি যাওয়ার পূর্বে ডুমঘরের সামনের যে লাইটটা ছিল সেই লাইটটা তিনি জ্বালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি এসে দেখেন যে লাইটটা অফ। তো হয়তো তিনি ভাবছেন লাইটটা হয়তো ফিউজ হয়ে গিয়েছে, কারণ লাইট নিবানোর কোনো প্রশ্ন ওঠে না, কারণ লাইটের সুইচ কিন্তু ডুমঘরের ভেতরে ছিল। তো তিনি তো বের হওয়ার সময়, লাশ রেখে বের হওয়ার সময় ডুমঘরের ভেতরে ওই লাইটের সুইচটা অন করে দিয়ে তালা মেরে এসেছেন। তো ভিতর থেকে কেউ তো এই লাইটটা বন্ধ করার কথা না, বা কখনোই সম্ভব নয় কাজটা করা। তো তিনি ভেবে নিলেন যে লাইটটা ফিউজ হয়ে গিয়েছে। তিনি একটা ছোট মইয়ের সাহায্যে উপরে উঠে ওই লাইটটা খুলে ফেলেন। তারপর হাসপাতালের অফিস কক্ষ থেকে তিনি আরেকটা বাল্ব নিয়ে আসেন, এসে তিনি সেখানে লাগিয়ে দেন এবং সে বাল্বটা যখন তিনি ফোল্ডারে লাগানোর সাথে সাথেই ওই লাইটটা জ্বলে ওঠে। তো তিনি ভাবছেন যে আসলে লাইটটা, পূর্বের যে লাইটটা ছিল ওটা ফিউজ হয়ে গিয়েছে। তারপর তিনি ওনার কোমর থেকে চাবির থলেটা বের করলেন, বের করে তিনি ডুমঘরের দরজার তালাটা খুলে দিলেন। ওই ডুমঘরে 4-5টা উঁচু বেঞ্চের মতো ছিল যেখানে রেখে লাশগুলোকে কাটা হতো। তো জব্বার মিয়া যখন খুললেন তার ডুমঘরের দরজাটা, তখন একটা রক্ত পচা গন্ধ তার নাকের মধ্যে ভেসে এলো এবং আশেপাশের চারপাশের পরিবেশটা তার কাছে কিরকম যেন গা ছমছমে লাগছিল। তো সে একটা জিনিস ভাবে, সে ছোটবেলা থেকে তার বাবার সাথে কাজ করেছে, এরকমটা তো সে কখনো ফিল করেনি। প্রথম প্রথম তার একটু খারাপ লাগত, ভয় লাগত, গা ছমছম করত, কিন্তু এত বছরের অভিজ্ঞতায় সেই ভয়গুলো সে পার করে এসেছে এবং এখন তো নতুন করে ভয় লাগার কথা না, কিন্তু আজকে কেন যেন তার একটু ভয় লাগছে। তো সেই রক্ত পচা গন্ধটা যখন ডোম ঘরের চারপাশটা ভরে যায় তখন সে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে সে আসলেই অবাক হয়ে যায়, কারণ যে চাটির ভেতরে মোড়ানো ছিল লাশটা সে চাটিটা ঠিকই আছে কিন্তু খোলা অবস্থায় এবং চাটির উপরে কোনো লাশ রাখা নেই, সম্পূর্ণ খালি। পুরো ডোম ঘর তন্ন তন্ন করে খোঁজেও জব্বার মিয়া ওই লাশের সন্ধান পায় না। জব্বার মিয়া তখন বেশ কিছুটা ঘাবড়ে যায় এবং সাথে সাথে সে হাসপাতালের অফিস কর্তৃপক্ষকে কল করে। কল করার পর সে ফোনে বলছিল তাদেরকে যে কিছুক্ষণ আগে দুজন পুলিশ কনস্টেবল এসে একটা লাশ দিয়ে গেল, আমি লাশটাকে তাদের সহায়তায় ডুমঘরের ভিতরে প্রবেশ করালাম কিন্তু আমি এখন খাবার দাবার শেষ করে এসে আমি দেখি যে ভেতরের চাটিটা ঠিকই আছে কিন্তু লাশ নেই। এই কথা বলার পর অফিস কর্তৃপক্ষের যে ব্যক্তি ওনার সাথে ফোনে কথা বলছিল তিনি একটু মানে ঠাট্টা বিতর্ক করছিলেন যে পাগল হয়ে গেছেন নাকি। তো তারা জানে যে জব্বার মিয়া মাঝে মাঝেই একটু মদ জাতীয় পানীয় তিনি পান করেন, কারণ বেশিরভাগ ডোম যারা আছেন তারা কাজ করার পূর্বে অর্থাৎ লাশ কাটার আগে এরকম পানীয় তারা পান করে থাকেন, যেন নেশার ঘরে থেকেই তারা কাজটা করতে পারে, তাদের কাছে খারাপ বা বিরক্তি না লাগে। তো জব্বার মিয়ার এই স্বভাবটা ছিল আর কি, তিনি এরকম পানীয় পান করতেন। তো অফিস কর্তৃপক্ষের লোকজনে জিনিসটা জানতেন, যে কারণে তারা জব্বার মিয়ার মুখে এই কথাগুলো শুনে ঠাট্টা বিদ্রুপ করছিলেন এবং হাসি তামাশা করছিলেন তার এই কথা শুনে। তো অনেকক্ষণ কথা বলার পরও যখন জব্বার মিয়া ওনাদেরকে বোঝাতে পারছিলেন যে না, আমি কোনো নেশার ঘরে কথা বলছি না এবং আমি আজকে ড্রিঙ্কও করিনি, আমি একদম বাসা থেকে খাবার দাবার খেয়ে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিক মানুষের মতোই আমি এখানে এসেছি এবং দেখছি লাশটা নেই। তো এই কথা বলার পরও তাদেরকে কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না। অফিস কর্তৃপক্ষের লোকজন কিন্তু জানে না যে আজকে একটা লাশ এসেছিল, তাই তারা অতটা শিওর হতে পারছে না যে জব্বার মিয়া যে কথাগুলো বলছে সেগুলো সত্য কিনা। তো জব্বার মিয়া ফোনটা কেটে দিয়ে তিনি ডোমঘরের দরজাটা তালা মারেননি, তালা না মেরে হালকা করে বন্ধ করে তিনি সেখান থেকে চলে যান সরাসরি অফিসে। অফিসে যাওয়ার পর, হাসপাতাল অফিসে যাওয়ার পর, ওখানে যারা নাইট গার্ড ছিল বা যারা গার্ড ওখানে কর্মরত অবস্থায় ছিল তারা ঘুমিয়ে পড়েছে, ভেতরে বিছানা করে তারা ওখানেই ঘুমতো রাতের বেলা, যেখানে নাইট গার্ড যারা কাজ করত। তো তাদেরকে তিনি রুমের সামনে গিয়ে ডাকাডাকি করছেন কিন্তু তাদের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। তো তিনি মনে মনে ভাবেন যে তারা হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো তিনি কল করে তাদের সাথে কথা বললেন, তিনি দরজায় তখন টোকা দিতে থাকলেন। তো বারবার টোকা দেওয়ার পর ভেতর থেকে তিনি একজনের কণ্ঠ শুনতে পেলেন এবং তিনি বলছিলেন, এই মিয়া আমাদেরকে ডিস্টার্ব করেন না, আমাদেরকে ঘুমাইতে দেন, আপনি আপনার কাম করলে করেন, নাইলে বাসায় গিয়ে ঘুমান। তো এরকম কথা ভেতর থেকে বারবার আসছিল। তো জব্বার মিয়া আর তাদেরকে বিরক্ত করলেন না, তিনি মনে একটু সন্দেহ নিয়ে এবং ওনার মনে তখন প্রথমবারের মতো ভয় কাজ করছিল, সেই সন্দেহ এবং ভয় নিয়ে জব্বার মিয়া ডোমঘরের দিকে এগিয়ে যান এবং সে লাশ কাটা ঘরের সামনে যখন তিনি পৌঁছান তখন তিনি একটা জিনিস তিনি ফিল করেন এবং তিনি একটা শব্দ শুনতে পান। অনেক দূর থেকে কেউ একজন দৌড়ে দৌড়ে ওনার কাছে আসতে থাকলে যেরকম একটা শব্দ হয় না, যে অনেক দূর থেকে শব্দ শোনা যাচ্ছে যে কেউ একজন দৌড়িয়ে এদিকে আসছে, এরকম শব্দ জব্বার মিয়া শুনতে পাচ্ছিলেন। ওই শব্দটা শুনে জব্বার মিয়া শিওর হওয়ার জন্য তিনি পেছনে ঘুরে তাকান এবং তিনি দেখতে পান হাসপাতালের যে করিডোরটা ছিল অর্থাৎ হাসপাতালের প্রধান ফটক থেকে ইমার্জেন্সি ভবনের বাম পাশ দিয়ে ছিল ওই ছোট গলিটা, ওই গলিটা দিয়ে সোজা একটু সামনে আসলেই ওই ডোমঘরটা ছিল। তো তিনি দেখতে পাচ্ছিলেন ইমার্জেন্সি ভবনের পাশ দিয়ে কে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে দৌড়ানোর গতিটা যেরকম মনে হচ্ছিল খুবই স্লো ভাবে আস্তে ধীরে সে হেঁটে হেঁটে আসতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো ওই দূরত্বে থাকাকালীন সময় তো জব্বার মিয়া ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না, শুধু দেখতে পাচ্ছিলেন একটা মানুষের অবয়ব, মানুষের আকৃতি, ওই জিনিসটা এদিকে আসতেছে। তো যখন ওইটা দৃষ্টিসীমার ভেতরে আসে এবং ডোম ঘরের সামনের যে লাইটের আলোটা যখন ওই লোকটার উপর পড়ে এবং যেটা জব্বার মিয়া দেখতে পান, একটা রক্তাক্ত দেহ, মানে বয়স, লোকটার বয়স তেমন একটা বেশি না, মধ্যবয়স্ক একটা লোক এবং তার পেটে সে হাত দিয়ে রেখেছে, ডান হাতটা তার পেটের মধ্যে চাপ দিয়ে ধরে রেখেছে এবং জব্বার মিয়া যেটা দেখতে পান তার হাতের দুই পাশ দিয়েই পেটের ভেতরে নাড়িভুঁড়ির কিছু লতা টাইপের কিছু ঝুলে আছে বাহিরের দিকে আর গল গলিয়ে টকটক করে লাল টাটকা রক্ত ঝরে ঝরে পড়ছে। তো এই লোকটা হাঁটতে হাঁটতে জব্বার মিয়ার ঠিক দুই হাত সামনে এসে মাটিতে আছড়ে পড়ে যায়, মাটিতে আছড়ে পড়ে সে উপুর হয়ে মাটিতে আছড়ে পড়ে, অর্থাৎ মুখ এবং পেটের অংশটা মাটির দিকে ছিল। তো ওই লোকটা উপুর হয়ে জব্বার মিয়ার সামনে পড়ে থাকা অবস্থায় সে বারবার বলছিল জব্বার মিয়াকে, আমার টাটকা রক্ত চাই, টাটকা রক্ত, আমাকে টাটকা রক্ত দেন, টাটকা রক্ত দিয়ে আমার আমার জীবনটাকে ফিরিয়ে দেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এরকম বারবার সে জব্বাইমের কাছে আকুতি মিনতি করছিল যে আমি বাঁচতে চাই, আমাকে টাটকা রক্ত দিন। এই কথা বলতে বলতে লোকটা সেখানেই প্রাণ হারায়। এবং জব্বার মেয়ে যেটা দেখতে পান যে লোকটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং তার বডি পুরোপুরিভাবে নড়াচড়া বন্ধ করে দিয়েছে। জব্বার মিয়া কি করবেন আসলে তিনি বুঝে পাচ্ছেন না। এরকম একটা অবস্থায় একটা লোক কোথা থেকে আসলো, এরকম জখম অবস্থায় সে এসে জব্বার মিয়ার সামনে আকুতি মিনতি করছিল তাকে বাঁচানোর জন্য। জব্বার মিয়া তখন ওই লাশটাকে, অর্থাৎ ওই লোকটা কিছুক্ষণ আগে ওনার সামনে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওই লোকটাকে তিনি দুই হাত দিয়ে ধরে যতটুকু সম্ভব সেফভাবে ধরে নিয়ে তিনি ডোমঘরের ভিতরে একটা স্ট্রেচারের উপর শোয়ান। স্ট্রেচারের উপর শোয়ানোর পর সেই লাশটাকে সোজাসুজিভাবেই নর্মালভাবেই মাথা উপরের দিকে করে তিনি শোয়ান। তো যেটা দেখতে পান লোকটার মুখে ভীষণ একটা ভয়ের ছাপ এবং তার হাত এখন ওই পেটের মধ্যে লাগিয়ে রেখেছে এবং তার নাড়িভুড়িগুলো অর্ধেক বেরিয়ে আছে পেটের থেকে বাহিরে এবং টকটক করে তখনও রক্ত পড়ছিল চারপাশে। তো এই জিনিসটা দেখার পর ওনার বেশ খারাপ লাগছিল এবং ওনার মনে হচ্ছিল যে এই লোকটা অন্য কিছু হতে পারে, অর্থাৎ জিন জাতির সদস্যরাও তো মাঝে মাঝে এরকম মানুষকে ভয় দেখানোর জন্য করে। তো তিনি পুরো শরীরে হাত দিয়ে যেটা বুঝলেন যে না, এটা অন্য কিছু না, এটা মানুষের মতোই স্বাভাবিক শরীর। জব্বার মিয়া তখন তার হাতটা ওই লাশটার নাক বরাবর নেয় এবং চেষ্টা করে বোঝার যে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা। দেখে যে না, তার শ্বাস প্রশ্বাস পুরোপুরি বন্ধ। তারপর তার হাতের কবজির দিকে সে আঙ্গুল দিয়ে যা টিপ দিয়ে দেখার চেষ্টা করে যে তার পালস এখনো চলছে কিনা, যে দেখে যে না, পালসও বন্ধ। তো এই মুহূর্তে সে এখন কি করবে, তার খুবই খারাপ লাগছিল যে একটা লোক, জলজন্ত লোক, এভাবে আহত অবস্থায় তার কাছে এসে আকুতি মিনতি করতে করতে মারা গেল, ভাগ্যের কি নির্মম পরিহাস। এবং এই জিনিসটাতে না জব্বার মিয়ার খুবই খারাপ লাগছিল। তো তখন তিনি করলেন কি, তিনি ওখান থেকে বের হয়ে তিনি চিন্তা করলেন যে ওনাদের নাইট গার্ড যারা কর্মরত অবস্থায় আছে তারা তো ঘুমিয়ে পড়েছিল, তাদেরকে তিনি পুনরায় গিয়ে ডেকে ঘুম থেকে তুলে এনে এই বিষয়টা দেখাবেন। তো এরই মধ্যে তিনি যখন লাশটাকে পেছনে ফেলে ওখান থেকে উঠে চলে আসবেন, তখন তিনি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান। এবং হোঁচট খেয়ে তিনি যখন নিচে পড়েন, তখন তিনি খেয়াল করছিলেন যে নিচে কয়েকটা ধারালো টাইপের ছুরি রাখা ছিল, হয়তো নিচে পড়ে গিয়েছে কোনো একটা কারণে ওই ছুরিগুলো। এবং তিনি হোঁচট খেয়ে ওনার ডান হাতের যে হাতের তালুটা, ওই হাতের তালুটা সরাসরি একটা ধারালো ছুরির উপর গিয়ে পড়ে। সে ধারালো ছুরির উপর পড়াতে ছুরিটা আলতো একটু কাত হয়ে ওনার হাতের কবজিতে লাগে, যে কারণে কবজিটার অনেকটা অংশ ফেড়ে যাওয়ার কারণে ওই অংশ থেকে টপটপ করে রক্ত পড়ছিল। তো ওনার কেমন যেন ফিল হচ্ছিল যে পেছনে থাকে যে ডেড বডিটা, সেই ডেড বডিটা হয়তো ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এরকম একটা তিনি স্পর্শ অনুভব করেছিলেন ওনার পিঠের মধ্যে। তিনি এটা স্পষ্টভাবেই ওনার মনে আছে, তখন মানে তিনি যখন হোঁচট খেয়ে পড়ে যাবেন তখন ওনার ফিল হলো যে কেউ একজন পেছন থেকে ওনাকে ধাক্কা দিয়েছে। তো এই জিনিসটা শিওর হওয়ার জন্য তিনি ওনার এই কাটা হাত নিয়েই, রক্ত টপটপ করে পড়ছে, ওই লাশটার দিকে তিনি ঘুরে তাকান এবং ওই লাশটার কাছে যান। এবং মনের অজান্তে তখন ওনার হাত থেকে টাটকা রক্ত টপটপ করে ওই লাশটার যে পেটের অংশটুকু ফেড়ে কাটা অবস্থায় ছিল, আহত অবস্থায় ওই কাটা অংশের উপরই ওনার হাতের টাটকা রক্ত টপটপ করে পড়ছিল এবং বেশ অনেকটা রক্তই গলগলিয়ে ওই ডেড বডিটার উপর পড়ে। জব্বার মিয়া যে জিনিসটা দেখেন যে সাথে সাথে ওই লাশটা উঠে বসে, শোয়া অবস্থা থেকে চোখ খুলে তাকায় তাকিয়ে সে উঠে বসে সরাসরি স্ট্রেচারের মধ্যে। উঠে বসে সে কয়েক মুহূর্তের মধ্যে সেখান থেকে নেমে এক দৌড় দিয়ে সে ডোমঘর থেকে বেরিয়ে যায়। এই জিনিসটা তিনি সরাসরি দেখতে পান জব্বার মিয়া। ওই অবস্থায় জব্বার মিয়া তখন এই জিনিসটা দেখে নিজের সেন্সার ধরে রাখতে পারলেন না, সাথে সাথে জ্ঞান হারিয়ে সেখানে মাটিতে পড়ে যান। জব্বার মিয়া যখন জ্ঞান ফিরে তিনি দেখেন তিনি হাসপাতালের ইমার্জেন্সি রুমের একটা বেডে শুয়ে আছেন এবং ওনার হাতে ব্যান্ডেজ করা, এবং তিনি আরো খেয়াল করেন ওনার আশেপাশে অনেক মানুষ এবং কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে। এবং তিনি আরেকটা জিনিস দেখেন, গতকাল সন্ধ্যার পর যে দুজন পুলিশ কনস্টেবল ওনাকে লাশ দিয়ে গিয়েছিলেন চাটিতে মোড়ানো, সেই দুজন পুলিশ কনস্টেবল ওনার বেডের পাশে দাঁড়িয়ে আছে। তখন ওই দুজন পুলিশ কনস্টেবলের মধ্য থেকে একজন পুলিশ ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে কি হয়েছে গতকাল রাতে, আপনার এরকম অবস্থা কেন হয়েছে, কিভাবে হয়েছে, আর আপনাকে বলে দিয়ে গেলাম এই লাশটাকে পোস্টমর্টম করে কমপ্লিট করে রাখতে, আপনি সেটা না করে কি হয়েছিল আপনার একটু খুলে বলবেন। তো তখন জব্বার মিয়া তিনি বলছেন যে আমি কিছু মনে করতে পারছি না, আমি কিছু মনে করতে পারছি না, অর্থাৎ তিনি পাগলের মতো প্রলাপ করছিলেন। এই বেডে শো অবস্থাতেই তিনি পাগলের মতো প্রলাপ করছিলেন এবং কথাবার্তা বলছিলেন, এবং তিনি বারবার একই কথা বলছিলেন যে একটা লাশ, একটা লাশ সরাসরি জীবিত হয়ে গিয়েছে এবং সে শোয়া থেকে উঠে দৌড় দিয়েছে। এই কথাগুলো তিনি বারবার ঘুরিয়ে ফিরে বলছিলেন। তো এই কথাগুলো শুনে নাইট গার্ড যে দুজন ছিল, ওই নাইট গার্ড দুজন জব্বার মিয়াকে উদ্দেশ্য করে বলছিল যে আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম যে এই ডোমঘরটা ভালো না, এখানে সমস্যা আছে, এখানে যারা আগে কাজ করে গিয়েছে সবাই কিছু না কিছু সমস্যায় পড়েছে, তাদের লাইফে অনেক সমস্যা হয়েছে, আমি আপনাকে এখানে জয়েন করার আগেই আপনাকে সতর্ক করেছিলাম কিন্তু আপনি কথা শুনেননি, বেশি সাহস দেখিয়ে আপনি কাজ করতে এখানে এসেছেন, এখন বুঝেন ঠেলা। তো এই কথা বলার পর জব্বার মিয়া আর কিছু বলেন না, তিনি বলেন আমার রেস্ট দরকার, আমি আপাতত রেস্ট নেই, আমি পরে কথা বলবো আপনার সাথে। এবং তিনি পুলিশ কনস্টেবলদেরকে জিজ্ঞাসা করছেন যে লাশটা যে আপনারা দিয়ে গিয়েছিলেন সেটাকে আছে সেখানে পূর্বের অবস্থায়। তখন ওই পুলিশ সদস্য জব্বার মিয়াকে যেটা বলেন যে গতকাল রাতে আমি এবং আমার সহকর্মী আপনাকে যেভাবে লাশটা ধরে নিয়ে ডুম ঘরের ভিতরে রেখেছিলাম ঠিক সেভাবেই চাটিতে মোড়ানো অবস্থায় রয়েছে, তো পুরোটা রাত কেটেছে, আপনি ফরমালিনও দেন নাই এই লাশটার উপর, লাশটার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, পুরো দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে চারপাশে, মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ওই লাশটার পাশে গিয়ে যে কেউ লাশটার শরীরে ফরমালিন ছিটিয়ে দিবে এমন কোনো অবস্থা নাই, দুর্গন্ধে পুরো ঘর ভরে গিয়েছে, এবং আমি কাউকে দিয়ে এই কাজটা করাতে পারছি না যে কেউ একটু সাহস করে গিয়ে সেখানে ওই লাশটার উপর ফরমালিন ছিটে আসবে বা সুগন্ধির ছিটে আসবে। তো সারা রাত থাকার কারণে জব্বার মিয়া তো এই অবস্থায় ছিল, এবং তিনি যেটা দেখেছেন এরকম কথা তিনি তখন ওই সময়ে পুলিশ কনস্টেবলের সাথে তিনি ওই জিনিসটা শেয়ার করেন। তিনি জাস্ট ওই কথাই বলছিলেন যে একটা লাশ আমি দেখেছি, সেটা এখান থেকে উঠে দৌড় দিয়েছে জীবিত অবস্থায়, এই কথা বারবার তিনি বলছিলেন। তো পুলিশ কনস্টেবল গুলো ওই জব্বার মিয়ার মুখ থেকে এরকম কথা শুনে তারা ভাবছিল যে হয়তো জব্বার মিয়ার একটু মানসিক সমস্যা হয়েছে কোনো একটা কারণে, তো ওনারা তাকে একা ছেড়ে দিয়েছেন এবং দূর থেকে অন্য একজন ডুমকে এনে তিনি ওই পুলিশরা ওই লাশটার উপর ফরমালিন ছিটে সেটাকে পুনরায় ওই ডুম ঘরে রেখে দেন জব্বার মিয়ার জন্য, কারণ জব্বার মিয়া তিনি বলেছেন আমি একটু সুস্থ হয়ে আমি কাজটা করে দেব। তো তারপর ওই দিনের জন্য জব্বার মিয়াকে বাসায় পৌঁছে দেওয়া হয়, তিনি সেখানে রেস্ট করেন, তিনি সম্পূর্ণ একদিন সেখানে রেস্ট করেন এবং ওই লাশটা একদিন ফরমালিন দেওয়া অবস্থায় ওই ডুম ঘরে পড়েছিল। একদিন পরে ডুম জব্বার মিয়া কিছুটা সুস্থতা বোধ করলে তিনি ওই পুলিশ কনস্টেবলগুলোকে আবারও কল করেন, কল করার পরে তারা আসে, আসার পর তিনি তাদের সাথে কথা বলেন যে দেখেন আমি এমনিতে অনেক ভয় পেয়ে আছি, আপনারা যদি আমার সাথে একটু থাকেন আমি কাজটা তাড়াতাড়ি শেষ করে লাশটা আপনাদেরকে দিয়ে দেব। তো ওই পুলিশরা বলে যে ঠিক আছে আমরা আপনার সাথে থাকব, আমরা ডুমঘরের ভিতরে তো ঢুকতে পারবো না, আমাদের ভালো লাগে না ভেতরে থাকতে, তো আপনি কাজকর্মগুলো শেষ করে আমাদেরকে ডাক দিন, আমরা ডোম ঘরের বাহিরে অপেক্ষা করবো আপনার জন্য। তো পুলিশ কনস্টেবলগুলো বলে যে আপনি তাহলে দিনের বেলাতেই কাজগুলো কাজটা তাড়াতাড়ি শেষ করেন, তাহলে আর কোনো হয়তো সমস্যা হবে না। তো জব্বার মিয়া মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ওই পুলিশদেরকে নিয়ে তিনি সরাসরি ডোম ঘরে চলে যান। ডোমের দরজা খুলে দেখেন যে হালকা একটু পচা দুর্গন্ধ এখনো ছড়িয়ে ছিটে আছে ডোম ঘরের ভেতরে। তিনি সাথে সাথে করেন কি, ডোম ঘরের দরজা জানালা সবগুলো খুলে দেন। তো তিনি দেখেন যে তিনি যেভাবে গত পরশু দিন লাশটাকে চাটিতে মুড়িয়ে রেখে গেছেন ঠিক সেভাবেই আছে। ফরমালিন দেওয়া হয়েছিল অন্য একজন ক্যানে এবং তিনি ফরমালিন দিয়ে লাশটাকে ওই চাটির মধ্যেই রেখে গিয়েছেন। তো তিনি বলছিলেন যে ওই যে লাশ ঘরের ভিতরে কিছু স্ট্রেচার আছে, বক্স আছে। তো তিনি বলছেন যে লাশটাকে ফরমালিন যেহেতু দেওয়া হয়েছে, বক্সগুলোর ভিতরে কেন রেখে দেয়নি, রেখে দিলে তো ভালো হতো, এখানে আর পরে থাকতো না। এইভাবে তো তিনি ওই পুলিশ দুজনকে বাইরে বসান একটা বেঞ্চের মধ্যে, বসিয়ে তিনি ভেতরে ঢুকেন। ঢুকে তিনি চাটিটা তো রশি দিয়ে বাঁধা ছিল, মাথার দিকে একটা আর পায়ের দিকে একটা দুইটা বাঁধন ছিল, সে বাঁধনগুলো তিনি ছুরি দিয়ে কেটে দেন। কেটে দেওয়ার পর চাটিটা পুরোপুরি ফাঁক হয়ে যায় এবং তিনি সরাসরি লাশটাকে দেখতে পান। তো জব্বার মিয়া যে জিনিসটা দেখলেন, যে লাশটা তিনি এখন দেখছেন, অর্থাৎ চাটিটা খোলার পর যে লাশটা তিনি দেখতে পাচ্ছিলেন, সেই লাশটাকে গত পরশু দিন রাতে তিনি দেখেছেন। এবং ওনার স্পষ্ট মনে পড়ে যায় যে লোকটা আহত অবস্থায় হাত পেটের মধ্যে হাত দিয়ে নাড়িভুড়ি বের হয়ে গিয়েছিল, ওই লোকটা তার সামনে এসে এভাবে পড়ে যায়, তারপর তার হাতের রক্ত পড়ে ওই লাশটা আবার জীবিত হয়ে ওখান থেকে দৌড় দেয়, এরপরে তিনি অজ্ঞান হয়ে যান। তিনি খুব ভালোভাবেই মনে করতে পারেন এবং ধরে ফেলেন যে এই লাশটা ছিল পরশু দিন রাতে। এই জিনিসটা দেখে তো তিনি আরো ভয় পেয়ে যান যে ওই লাশটাই তো এটা ছিল, আমি কি দেখলাম। তো তিনি দ্রুত পায়ে ও তখন ডোম ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি পুলিশদেরকে বলছিলেন যে আমি গত পরশু রাতে আমি যে লাশটা দেখেছি, যে লাশটা আমাকে ভয় দেখিয়েছে, ওই লাশটাই এটা, কিভাবে সম্ভব এটা। তো তিনি কোনোভাবেই বুঝতে পারছেন না। ওই পুলিশ কনস্টেবল দুইজন জব্বার মিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে দেখেন আপনি এরকম কাজ করেন, মনের ভুল অনেক কিছুই হয়ে যেতে পারে, এগুলো পাত্তা দিতে নেই, আপনি তাড়াতাড়ি কাজটা শেষ করে দেন, আমরা লাশ নিয়ে চলে যাই, লাশটাকে ফ্যামিলির কাছে হস্তান্তর করতে হবে। তো পরবর্তীতে কাজ তাড়াতাড়ি জব্বার মিয়া ওই কাজটা শেষ করেন। মনে একটু সাহস নিয়ে তিনি নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওনাকে ওই কাজটা করতে হয়েছে। কাজটা শেষ করে তিনি তাড়াতাড়ি ঘন্টা দুয়েকের ভেতরেই ওই লাশটা পুলিশের কাছে হস্তান্তর করে দেন। তারপর ওই পুলিশ দুজন ওই লাশটাকে নিয়ে চলে যান সেখান থেকে। এই লাশের ব্যাপারে জব্বার মিয়া ওই পুলিশদের কাছ থেকে যেটা জানতে পারে যে লাশটা তারা এনেছে পোস্টমর্টেম করার জন্য, এই লাশের যে লোকটা সে তার বাড়িতে একা থাকতো এবং একদিন কিছু সন্ত্রাসীর কবলে সে পড়ে, সেই সন্ত্রাসীরা ওনাকে মাঝ রাস্তায় আটক করে ওনার কাছ থেকে যাবতীয় যা আছে সবকিছু ছিনিয়ে নিয়ে তারপরও ওই লোকটা জোরাজোরি করছিল যে তিনি ওনার সাথে থাকা দামি জিনিসপত্রগুলো তিনি সন্ত্রাসীদের দিতে চাচ্ছেন না। অর্থাৎ ওই ডাকাত বলেন বা সন্ত্রাসী বলেন বা ছিনতাইকারী বলেন, যাই হোক, ওই লোকগুলোকে তিনি দিতে চাচ্ছিলেন না। তখন ওই লোকগুলো সাথে সাথে ওনার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তো বেশ কয়েকটা আঘাত করে তার পেটের মধ্যে, যার কারণে ওখানেই তার পেটের ভেতর থেকে নাড়িভুড়ি সব বের হয়ে যায়। পরবর্তীতে মানুষজন কাছে আসলে এবং পুলিশকে খবর দিলে, পুলিশ যখন সেখানে পৌঁছে তখন দেখে যে সেখানে মারা গিয়েছে, অর্থাৎ স্পট ডেড। তো তারপর পরবর্তীতে আত্মীয় স্বজন মারফতে লাশের খোঁজ পাওয়ার পর তারা সেই লাশটাকে এই মর্গে নিয়ে আসে পোস্টমর্টেম করার জন্য। ডোম জব্বার মিয়া আসলে ওই লাশের ঘটনাটা কোনোভাবেই ভুলতে পারছেন না। ওনার ডোম লাইফে অর্থাৎ এই লাশ কাটার লাইফে উনি কখনোই এরকম অভিজ্ঞতার মুখোমুখি হননি। ওনার বাবার মুখ থেকে বিভিন্ন ধরনের ঘটনার কথা তিনি শুনেছেন, বিভিন্ন অভিজ্ঞতার কথা ওনার বাবা ওনার সাথে শেয়ার করেছেন, কিন্তু উনি ওনার লাইফে এরকম অভিজ্ঞতায় কখনো পড়েননি। তো তারপর তিনি মানে কোনোভাবে ওনার মন থেকে এই ঘটনার কথাটি মুছে ফেলতে পারছেন না। তো তাই তিনি করলেন কি, ওই যে নাইট গার্ডটা ওনাকে যে বলছিলেন যে দেখেন আপনি এখানে আগেই বলেছিলাম যে আপনি এখানে জয়েন না করতে, এখানে চাকরি না করতে, এই ডোম ঘরে অনেক সমস্যা আছে, অনেক অজানা রহস্য আছে যেগুলো ভেদ করা কখনোই পসিবল না, তা আপনি নিজে সাহস দেখে এখানে আসছেন কাজ করতে। তো এই কথা যখন তিনি শুনেন ওই নাইট গার্ডের কাছ থেকে, তো তিনি প্ল্যান করেন যে ওই নাইট গার্ডের সাথে তিনি কথা বলবেন এবং বিস্তারিত আরো জানতে চাবেন যে কেন এখানে এত সমস্যা হয় বা ওনার সাথে যেটা ঘটলো এখন পরবর্তীতে কি ওনার লাইফে এই ঘটনার জন্য কোনো সমস্যা হতে পারে কিনা। তো তিনি সময় নিয়ে একদিন ওই দুজন নাইট গার্ডের সাথে দেখা করেন এবং ওনাদের সাথে কথা বলেন এবং কথা বলে জানতে পারেন এই লাশখোর প্রতিষ্ঠিত হয়েছে, হাসপাতাল যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন, ওই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধের দুই বছর পরে, অর্থাৎ 1973 সালে এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই এখানে নাকি এই লাশঘরটা। তো এই লাশঘরে একটা ঘটনা ঘটে, তো যেই ঘটনাটা গত 30 বছর আগে ঘটেছিল, তো এরপর থেকেই নাকি এই ডোমঘরে নানান ধরনের সমস্যা হতো এবং এখানে যে পুরাতন ডোমরা ছিল যারা কাজ করত তারা কেউই এখানে আর কাজ করতে রাজি হয় না। হাসপাতাল কর্তৃপক্ষ এক সময় ডোম খুঁজে পাচ্ছিল না লাশঘরের জন্য। তো পরবর্তীতে অনেক বছর এই লাশঘরটা বন্ধ ছিল, তারপরই জব্বার মিয়ার সাথে আলাপ আলোচনা করা হয়, তারপর সে এখানে চাকরিরত অবস্থা আসে। তো এরপর থেকেই এই ডোমঘরটা পুনরায় চালু করা হয়। ওই ঘটনার বেশ কিছুদিন পর থেকে জব্বার মিয়ার শারীরিক কন্ডিশন ধীরে ধীরে খারাপ হতে থাকে। প্রায় সময় তার জ্বর উঠত, জ্বর উঠে আবার কমত, আবার উঠত। এত পরিমাণে জ্বর থাকত, প্রায় দেখা যেত 104-105 ডিগ্রি জ্বর, সব সময় তার এরকম জ্বর থাকত। কোনো ওষুধ কাজ করত না, জ্বর এমনি এমনি সেরে যেত, বেশ কিছুদিন অফ থাকত, আবার জ্বর উঠত। তো ডাক্তারের কাছে গিয়ে সে বিভিন্ন ব্লাড টেস্ট করিয়েছে যে রক্তে কোনো ইনফেকশন আছে কিনা যে কারণে এরকম হচ্ছে, কিন্তু সব ধরনের টেস্ট করানোর পরও জানা যায় যে যেটা যে তার রক্তে কোনো ইনফেকশন নেই বা কোনো জীবাণুর লক্ষণ নেই তার শরীরে যে কারণে এরকম জ্বর ওঠে। তো সে কোনোভাবেই আসলে বুঝতে পারে না, তার স্ত্রীও এক প্রকার অসহায়ের মতো তার সাথে জীবনযাপন করছিলেন যে সে তো প্রতিদিন কাজ করে রোজগার করত, মাসিক বেতন পেত, তো সে ওই কাজটা অর্থাৎ অসুস্থ হওয়ার পর থেকে না জব্বার মিয়ার কাজটা ছেড়ে দিয়েছেন, তিনি কাজ করতে পারতেন না। তো যে কারণে তিনি কয়েক মাস পর মানে কয়েক মাসের বেতন তিনি পাননি, কারণ কাজ না করার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে বেতন দিচ্ছিল না। তো যার কারণে ওনার সংসারে টানাটানি পড়ে যায়, সেই কারণে ওনার স্ত্রী একটু পেরেশানিতে থাকত যে ওনার স্বামী এরকম অবস্থায় আছে, ওর শরীর খারাপ, তো কিভাবে সে ইনকাম করবে এবং সে যদি ইনকাম না করে তাদের পরিবার এবং তাদের সংসার কিভাবে চলবে। তো বেশ কয়েক মাস যাবত জব্বার মিয়া অসুস্থ থাকার কারণে তাদের গ্রামের বাড়িতে যে অন্যান্য পরিবারের সদস্যরা আছেন তারা যে বিষয়টা বলেন যে তাদের গ্রামে একজন প্রসিদ্ধ কবিরাজ আছেন, তো সেই কবিরাজকে দেখালে নাকি তার শারীরিক কন্ডিশন ভালো হতে পারে। তো পারিবারিক যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা জব্বার মিয়াকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তো গ্রামের বাড়িতে যাবার পর সর্বপ্রথম সরাসরি জব্বার মিয়াকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়নি, সর্বপ্রথম তার ছোট ভাই অর্থাৎ জব্বার মিয়ার ছোট ভাই সরাসরি কবিরাজের সাথে দেখা করতে যান কবিরাজের বাড়িতে। তো সেখানে গিয়ে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন এবং তিনি বলেন যে এই একটা ঘটনার পর তার বড় ভাই টানা 2-3 মাস যাবত অনেক অসুস্থ, তার কোনো শারীরিক উন্নতি করছে না। তো কবিরাজ যেটা জানায় যে তিনি সরাসরি জব্বার মিয়াকে নিজ চোখে না দেখে তিনি কিছু বলতে পারছেন না, তাই তিনি বলেছেন যে জব্বার মিয়াকে যেন এখানে নিয়ে আসা হয়। তো জব্বার মিয়ার ছোট ভাই তখন সরাসরি চলে যান ওনাদের বাসায়। আবার তো বাসায় এসে তার পরিবারের অন্যান্য কয়েকজন পুরুষ সদস্যদের সহায়তায় জব্বার মিয়াকে কবিরাজের বাড়িতে নেওয়া হয়, কারণ জব্বার মিয়ার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে নিজ পায়ে হেঁটে যাওয়ার মতো তার শক্তি ছিল না, 2-3 জন ধরাধরি করে তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যায়। তো কবিরাজ সব দেখে শুনে কিছুক্ষণ অনেকক্ষণ যাবত কবিরাজ কি যেন রিচুয়ালের মতো কিছু একটা করছিল এবং বেশ কিছুক্ষণ তার কর্মকাণ্ড এবং কাজকর্মগুলো শেষ করার পর কবিরাজ যেটা জানায় যে তার উপর নাকি দুষ্ট জিনের নজর পড়েছে, এবং সে দুষ্ট জিন নাকি চারজন দুষ্ট জিন, সে চারজনের নজর পড়েছে এই জব্বার মেয়ের উপর। তো যে কারণে নাকি তারা ক্রমান্বয়ে ধাপে ধাপে তারা জব্বার মিয়াকে ভয় দেখায় এবং তার শারীরিক কন্ডিশন খারাপ করে দিচ্ছে আস্তে আস্তে। তো এই কথা বলার পর কবিরাজ যে জিনিসটা জানায় যে কিছু রিচুয়াল করতে হবে, কিছু কার্য সম্পাদন করতে হবে, যেগুলো করার মাধ্যমে হয়তোবা ওই চারজন ওই চারটা খারাপ যে জিন ওই জিনগুলোকে জব্বার মিয়ার উপর থেকে সরানো যেতে পারে। তো এই কথা বলার পর কবিরাজ বলে দেন তার পরিবারের অন্যান্য সদস্যদের বলে দেন যে আপনারা জব্বার মিয়াকে আজকে নিয়ে যান, এবং কবিরাজ চার পাঁচ দিন পরে একটা ডেট দেন, সেই ডেট অনুযায়ী যাতে জব্বার মিয়াকে নিয়ে আসা হয়, এবং আরো কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। এবং এর মধ্যে কিছু জিনিসপত্র ছিল, যেমন তিনি কবিরাজ যেটা বলেছেন যে 10 কেজি সাদা মিষ্টি নিয়ে যেতে হবে, এবং তিনি এই বিষয়টা বলে দেন যে যেখান থেকে মিষ্টি কেনা হোক না কেন, সেই মিষ্টিগুলো কেনার সময় যেন কোনো দরদাম করা না হয়, অর্থাৎ দোকানদার যে দামে বলবে ওই দামে যেন মিষ্টিগুলো কিনে। তো ওই মিষ্টিগুলো নিয়ে আসার জন্য বলা হয়। তো তারপর তার পরিবারের সদস্যরা কবিরাজের দেয়া তারিখ অনুযায়ী ওই সময় তারা পৌঁছে যায় জব্বার মিয়াকে নিয়ে ওই কবিরাজের আস্তানে। তো সেখানে যাওয়ার পর কবিরাজ সব কার্য সম্পাদন করে সে রিচুয়ালে বসে, রিচুয়ালে বসে যেটা অর্থাৎ কবিরাজের যে পার্সোনাল আস্তানা ছিল, অর্থাৎ রুম ছিল, যে রুমে বসে সে বিভিন্ন কাজকর্ম করে থাকে বা তার পরিচিত জিনদের সে আহ্বান করে থাকে, সেই রুমের ভেতরে কবিরাজ প্রবেশ করে জব্বার মিয়াকে নিয়ে, এবং অন্যদের অন্য সদস্যদেরকে বলে দেয় তারা যেন ওয়েটিং রুমে অপেক্ষা করে। তো জব্বার মিয়াকে নিয়ে যখন কবিরাজ ওই তার পার্সোনাল রুমের ভেতরে প্রবেশ করে, তো তখন নাকি প্রায় সন্ধ্যার সময় ছিল। তো বেশ অনেক ঘন্টা কাটার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, যে কারণে জব্বার মিয়ার অন্যান্য পরিবারের সদস্যরা তারা কিছুটা ভয় পেয়ে যায় যে ভেতরে কোনো সমস্যা হলো কিনা। তো কবিরাজের যে অন্যান্য সাকরেদরা ছিল তারা বলছিল যে না, এই কবিরাজ নাকি কাজ করার সময় এরকম সময় লাগে, এটা স্বাভাবিক। তো বেশ কয়েক ঘন্টা কাটার পর একটা সময় কবিরাজ দরজা খুলে বের হয়ে আসেন এবং জব্বার মিয়ার অন্যান্য পরিবারের সদস্যদেরকে বলেন যে আপনারা ভেতরে গিয়ে জব্বার মিয়াকে নিয়ে আসুন। তো জব্বার মিয়ার ছোট ভাই যখন ভেতরে প্রবেশ করেন যে দেখেন একটা ছোট চৌকির উপর জব্বার মিয়া শুয়ে আছে এবং বোঝা যাচ্ছে যে তার সেন্স নাই। তো যখন তারা কাছে যায় গিয়ে দেখে যে জব্বার মিয়া আসলে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, তার কোনো সেন্স নেই, তখন তারা কবিরাজকে ডাকলে কবিরাজ বলেন যে আপনাদের নিজ হাতে পানির বোতল থেকে পানি নিয়ে, হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে ছিটিয়ে দিন, তাহলে তার জ্ঞান ফিরে আসবে। তো যে কথা সে কাজ, তারা পানির বোতল থেকে পানি নিয়ে জব্বার মিয়ার মুখের উপর ছিটিয়ে দিতে জব্বার মিয়ার জ্ঞান ফিরে আসে। তো জ্ঞান ফেরার পর বোঝা যাচ্ছিল তারা কবিরাজের বাসায় আনার সময় অর্থাৎ আনার পর যেই মানে তার জব্বার মিয়ার শারীরিক কন্ডিশনটা যেরকম ছিল, মানে তাকে দেখে যেরকম উইক লাগতেছিল, এখন অর্থাৎ কবিরাজের রিচুয়ালের পর তাকে অনেকটাই সুস্থ দেখাচ্ছে এবং সে নিজের পায়ে হেঁটে কবিরাজের রুম থেকে বেরিয়ে আসে। পরবর্তী সময়ে কবিরাজ জব্বার মিয়ার পরিবারের অন্যান্য সদস্যদেরকে ডেকে নিয়ে যে জিনিসটা বলেন যে আমি ভেতরে ওই চারজন জিনকে আহ্বান করেছিলাম, যে চারজন খারাপ জিন জব্বার মিয়ার উপর প্রভাব বিস্তার করছিল, তো তাদেরকে আহ্বান করায় তারা সবাই আসে নাই, ওর মধ্যে একজন এসেছে যে সবচেয়ে কনিষ্ঠ ছোট তাদের মধ্যে, সে এসেছে, তাকে আসার পর তার মাধ্যমে আমি সবগুলো রিচুয়াল করিয়েছি এবং তাদেরকে আমি জব্বার মিয়ার উপর থেকে সরে যেতে বলেছি। তো বিভিন্ন রিচুয়ালের পর তারা সে কাজটা করতে রাজি হয় এবং তারা ছেড়ে গিয়েছে। তো কবিরাজ যেটা বলেন যে তিনি আরো কিছু রিচুয়াল করেছেন, যে বিষয়ে তিনি বলতে পারবেন না সবার সামনে। তো যাই হোক, তারপর পরবর্তীতে কবিরাজ কিছু আমলের কথা বলে দেন এবং তেল পড়া আর কাগজের টুকরোতে কিছু আরবি অক্ষর তিনি লিখে দেন এবং সে আরবি অক্ষরের একটা কাগজ তিনি বলেন যে নিজের জব্বার মিয়ার শরীরে যেন তাবিজের মাধ্যমে বেঁধে দেওয়া হয়, আর বাকি কাগজগুলো যেন জব্বার মিয়া যেই ঘরে থাকে সেই ঘরের চার কোনায় চারটি কাগজ যেন বেঁধে দেওয়া হয়। অর্থাৎ জব্বার মিয়া যদি তার কর্মক্ষেত্রে ফিরে যায় বা যেখানেই যাক না কেন, যেই ঘরেই সে থাকুক না কেন, সেই ঘরের চার কোনায় যেন ওই চারটা কাগজ সব সময় বাঁধা থাকে। আর যে আমলগুলোর কথা কবিরাজ বলে দিয়েছেন সেই আমলগুলো প্রতিনিয়তই তাকে করতে হবে। তো তারপর সপ্তাহ খানেকের মধ্যেই জব্বার মিয়ার শারীরিক কন্ডিশন অনেক ভালো হয়ে যায় এবং সে পুনরায় আগের মতো সুস্থ হয়ে ওঠে। তো তার শারীরিক কন্ডিশন যখন ভালো হয়ে যায়, সে যখন সুস্থ হয়ে ওঠে, তখন সে চিন্তা করে যে বাড়িতে এভাবে বসে থাকলে চলবে না। তো সে যেহেতু আর কোনো কাজ পারে না, অর্থাৎ ছোটবেলা থেকেই ডোমের কাজ করে আসছে, এটাই তার পেশা, এটাই তার মূল পেশা, এই পেশা দিয়েই সে আয় রোজগার করে তার সংসার চালিয়েছে এত বছর। এখন তো হুট করে নতুন কোনো পেশায় যোগদান করা যায় না। তো জব্বার মিয়া স্বাভাবিকভাবেই একজন সাহসী মানুষ ছিলেন, তো তিনি আর এইসব বিষয়ে ভয় পাচ্ছিলেন। তিনি বলছিলেন যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চান, আল্লাহ যদি আমাকে রক্ষা করেন, তাহলে কোনো খারাপ জিনই আমার উপর আর প্রভাব বিস্তার করতে পারবে না। তো তিনি যেটা চিন্তা ভাবনা করলেন, তিনি পূর্বে যেই হাসপাতালে কর্মরত ছিলেন, অর্থাৎ যেখান থেকে তিনি অসুস্থ হয়ে এসেছেন, সেই হাসপাতালেই তিনি পুনরায় চাকরির জন্য যাবেন। তো টানা দুই তিন মাস তিনি যখন অসুস্থ ছিলেন, তখন তিনি কোনো কাজ করতে পারছিলেন না, যে কারণে বাধ্য হয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে বের করে দেয়, অর্থাৎ ওনাকে বলে দিয়েছে আপনাকে আর চাকরি করতে হবে না। তো যেহেতু চাকরি থেকে বের করে দিয়েছে, সেহেতু তো আর তিনি গিয়ে জয়েন করতে পারবেন না, কাজে যোগদান করতে পারবেন না। তো তিনি ওনার পরিচিত কয়েকজনের সহায়তায় ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। তো যোগাযোগ করার পর, অনেক মিনতি করার পরে, তারা রাজি হয়ে যে ঠিক আছে, ওনাকে পুনরায় ওই মর্গে কাজ করার, অর্থাৎ দায়িত্ব পালন করার জন্য ওনাকে দেয়া হয়। তো হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনো আর উপায় ছিল না, কারণ জব্বার মিয়া যাওয়ার পর থেকে ওই মর্গটা টোটালি বন্ধ ছিল, কোনো প্রকার কাজই চলছিল না, কারণ ওই মর্গের জন্য নতুন করে তারা কোনো ডুম খুঁজে পায়নি। তো যেহেতু কোনো ডুম নাই, কাজ বন্ধ হয়ে আছে, এখন যেহেতু তাকে পাওয়া গিয়েছে আবার, তাই হাসপাতাল কর্তৃপক্ষ জব্বার মিয়াকে ওই দায়িত্বটা আবার দেয়। মাসখানেকের মধ্যে জব্বার মিয়া ওই হাসপাতালে আবার যোগদান করে একজন ডুম হিসেবে। তো ওখানে যোগদান করার পর তার মনে আছে, নাইট গার্ডগুলো যে তাকে বলেছিল যে এখানে সমস্যা আছে, আগে তাকে সতর্ক করেছিল, তবুও তিনি সাহস দেখে এখানে উঠেছেন এবং ওই রকম সমস্যায় পড়ে ওনার লাইফ থেকে 3 মাস তিনি পার করে ফেলেছেন। তো এইসব বিষয়ে আসলে জব্বার মিয়া তিনি আবার জানতে আগ্রহ বোধ করছিলেন, যে ওনার খুব আগ্রহ হচ্ছিল ওইসব বিষয়ে জানার জন্য। তো তিনি সরাসরি ওই নাইট গার্ডের সাথে কথা বলেন এবং নাইট গার্ডকে বলেন যে আসলে এখানে কি হয়েছিল সেই বিষয়ে তিনি জানতে চান। তো যে নাইট গার্ডের সাথে তিনি কথা বলছিলেন, ওই নাইট গার্ড এই হাসপাতালে প্রায় 15 বছর যাবৎ কর্মরত আছেন। তো যেই মূল ঘটনাটা ঘটেছিল, যে বলেছিল যে 30 বছর আগে যেটা ঘটেছিল একটা ঘটনা এই মর্গে, ওই ঘটনার পর থেকে ওই মর্গটা অভিশপ্ত হয়ে আছে। এখানে যে ডুমি আসে না কেন, সব ডুমি ভয় পায়, যথেষ্ট রকম ভয় পায় এবং তাদের সাথেই নানান ধরনের ঘটনা ঘটে, এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাদের জীবনে নেমে আসে কালো ছায়া এবং তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারা ভয় পেয়ে এই কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো 30 বছর আগের যে ঘটনাটা, 15 বছর আগে ওই নাইট গার্ড সেখানে কাজে যুক্ত হয় ওই হাসপাতালে, তো 15 বছর আগের কথা ছিল তখন যখন নাইট গার্ড যুক্ত হয়েছিল সেখানে কাজে। তো তার সে ওই ঘটনাটা জানত, লোক মুখে বা হাসপাতালের অন্যান্য কর্মচারীদের মুখ থেকে সে ওই ঘটনাগুলো শুনেছে। তো নাইট গার্ড জব্বার মিয়াকে যেটা বলতেছিল, যে 30 বছর আগে যে ঘটনাটা এখানে ঘটেছিল, 30 বছর আগে এই হাসপাতালের মর্গে একজন বৃদ্ধ ডুম কাজ করত, এবং বৃদ্ধ ডুম বলতে ওনার বয়স প্রায় 65, অর্থাৎ 65 বছর প্লাস ছিল। তো ওই বয়সেই তিনি সেখানে কাজ করতেন এবং সহকারী ডুম হিসেবে ওনার সাথে আরো 2 জন ছিল কম বয়সী, ওরা শিখত এবং ওনার সাথেও কাজ করত। তো একদিন ওই বৃদ্ধ ডোমের কাছে পুলিশ সদস্যরা 4টা লাশ নিয়ে আসে, চারটা লাশ নিয়ে আসে এবং বলে দেয় এই চারটা লাশের পোস্টমর্টেম করা থাকবে, অর্থাৎ ওই লাশগুলো সন্ধ্যার সময় এনেছিল পুলিশ সদস্যরা, এবং যেটা বলে যে পুরো রাত কাজ করে কাজ শেষ করে যেন আগামী সকালে যেন ওই লাশগুলোকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। এই কথা তিনি ওই বৃদ্ধ ডুমকে বলে যান। তো ডুম নাকি বলছিল যে তিনি একা মানুষ, সহকারী দুজন তো তেমন কোনো কাজ করতে পারে না, তাদেরকে দিয়ে তো পুরো কাজ সম্ভব না। তো তিনি বলছিলেন যে আমি একা মানুষ, কিভাবে চারটা লাশ আমি এক রাতে শেষ করতে পারবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। পুলিশ সদস্যরা বলছিলেন যে যত কষ্টই হোক বা যত সময় লাগুক সেটা শেষ করে যেন তিনি স্টপ করেন বা তিনি ঘুমাতে যান, এবং এর জন্য নাকি ওনাকে অতিরিক্ত টাকাও দেয়া হবে বলে জানানো হয় পুলিশ কর্তৃপক্ষ থেকে। তো তিনি যথাসময়ে এশার নামাজের পরে তিনি কাজে লেগে পড়েন, ওই সহকারী ডুম যারা ছিল তাদেরকে নিয়ে তিনি ওই কাজে লেগে পড়েন। তো তিনি যখন প্রত্যেকটা, অর্থাৎ একটা একটা লাশ করে তো তিনি কাজ করছিলেন, প্রথম লাশটা যখন তিনি পোস্টমর্টেম করছিলেন তখন তিনি যেটা দেখতে পান, অর্থাৎ বুকের মাঝ বরাবর কাটার পর তিনি ফুসফুসের জায়গাটুকুতে যেটা দেখতে পান যে প্রায় 10-15টার মতো সুই, ওই যে আমরা যে সুই দিয়ে আমরা সেলাই করি সুতা ঢুকিয়ে, ওই সুই, ওই রকম সুই তিনি দেখতে পাচ্ছিলেন ফুসফুসের ভেতর। এরকম সুই, ছোট ছোট সুই, প্রায় 15-20টা এরকম সুই ওই ফুসফুসের মধ্যে। এবং তিনি যতটা, চারটা লাশ, তো চারটা লাশে যখন তিনি পোস্টমর্টেম করে চারটা লাশের ফুসফুসের ভেতরে তিনি এরকম সুই দেখতে পান। তো এটা তো একদম অস্বাভাবিক ব্যাপার, একটা মানুষের ফুসফুসের ভেতরে যদি এরকম সুই থাকে তাহলে সে কিভাবে বেঁচে থাকবে বা তার কিভাবে সে জীবনযাপন করতে পারবে বা শ্বাস প্রক্রিয়া চালাতে পারবে। তো এই বিষয়টা দেখে তিনি অবাক হয়ে যান। তো তিনি যখন ফুসফুসের ভেতরে ওই সুইগুলো পান তখন তিনি সরাসরি পুলিশ সদস্যদেরকে কল করেন। ওই পুলিশ সদস্যরা জানায় যে যদি থাকে এরকম সুই তাহলে আপনি খুলে ফেলে দিন, সেগুলো খুলে ফেলে রেখে দিন। তো পুলিশ সদস্যদের কথা মতো ওই বৃদ্ধ ডুম তাদের প্রত্যেকের ফুসফুস থেকেই প্রায় 10-12টা করে, 15-20টা, অনেকের শরীরে আবার 15-20টা ছিল, ওই সুইগুলো তিনি খুলে রেখে দেন। তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি পোস্টমর্টেম সম্পন্ন করে সকালবেলা তিনি পুলিশের কাছে ওই লাশগুলো হস্তান্তর করেন। ওই লাশগুলোর পোস্টমর্টেম করার প্রায় 2-3 দিন পর থেকেই ওই বৃদ্ধ ডুম অস্বাভাবিকভাবে তার শরীর অসুস্থ হয়ে ওঠে, সে কোনো কাজে মন দিতে পারছিল না এবং সে মাঝে মাঝে পাগলের মতো ক্রিয়াকলাপ করত, অর্থাৎ হাত পা ছোড়াছুড়ি করত এবং মুখ দিয়ে আজে বাজে ভাষায় গালাগাল করত তার পরিবারের সদস্যদের। তো পরিবারের সদস্যরা হঠাৎ করে তার এরকম পরিবর্তন, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন দেখে তারা যেটা বুঝতে পারে যে তার হয়তো শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছে। তো এই সমস্যাটা বেশ অনেকদিন যাবৎ চলে এবং অনেকদিন যাবতই তার শরীর, অর্থাৎ ওই বৃদ্ধ ডুমের শরীর অসুস্থ ছিল। তো যে কারণে তার পরিবারের অন্যান্য সদস্যরা যেটা জানায় যে ওই বৃদ্ধ ডুম নাকি মানসিকভাবে তার সমস্যা দেখা দিয়েছে এবং সে পাগল হয়ে গিয়েছে, এরকম একটা খবরাখবর ছড়িয়ে পড়ে আশেপাশে তার প্রতিবেশীদের মধ্যে। তো যে কারণে সে নিয়মিত হাসপাতালে আসতে পারত না। তো এইভাবে বেশ কয়েকদিন কাটার পর হঠাৎ একদিন ওই বৃদ্ধ ডুমের নাকি লাশ পাওয়া যায় একটা বটগাছের উপরে, অর্থাৎ একটা মোটা ডালের উপরে ফাঁস লাগা অবস্থায় তার মানে লাশ পাওয়া যায়, এবং ফাঁসটা কোনো রশি দিয়ে ছিল না, লতা পাতা দিয়েই ফাঁস লাগানো ছিল তার গলায়। তো ওই অবস্থার পর পুলিশ ওই লাশ উদ্ধার করে সরাসরি তারা ঢাকা পাঠিয়ে দেয়, ঢাকা মেডিকেল কলেজে। তো পুলিশ যেটা জানায়, পুলিশ বুঝতে পারে যে এই জিনিসটা আত্মহত্যা ছিল, কারণ তার মৃত্যুর পূর্বে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল এবং মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে গিয়েছিল, পাগলের মতো বিলাপ করত, আচরণ করত, যে কারণে পুলিশ ধরেনি যে এটা ছিল কোন আত্মহত্যা। কিন্তু তাদের পরিবারের যে কিছু বৃদ্ধ সদস্যরা আছে না, তারা জানায় যে এটা কোনো আত্মহত্যা ছিল না, এটা ওই চারজনের যে পোস্টমর্টেম করেছে তাদের পোস্টমর্টেম করার সময় ওই কিছু খারাপ জিন ওই বৃদ্ধ ডুমের উপর নজর দিয়েছিল। ওই বৃদ্ধ ডুমের অন্যান্য পরিবারের সদস্যরা তারা পরবর্তীতে যেটা জানতে পারে যে ওই লাশগুলো যে ছিল, লাশগুলো ওই লাশগুলোর ব্যক্তিরা যারা ছিল তাদের মৃত্যুর পূর্বে তাদেরকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। একজন তান্ত্রিকের মাধ্যমে কেউ একজন ওই চারজন ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। তো কালো জাদু করার পর অর্থাৎ তাদের শরীরের ভেতরে নাকি ওই তান্ত্রিক জিনদের মাধ্যমে শুয়ে প্রবেশ করেছিল। অর্থাৎ জীবিত অবস্থায় চারজন ব্যক্তি তারা জানতই না যে তাদের শরীরের ভেতর এরকম কিছু আছে, এবং তারা যেটা ধারণা করছে যে ওই চারজন ব্যক্তিকে, ওই চারজন ব্যক্তির পোস্টমর্টেম করার সময় যে সুইগুলো তাদের ফুসফুস থেকে খুলে রেখে দিয়েছিল ওই বৃদ্ধ ডোম, সে কারণে হয়তো যে জিনগুলো ওই লাশগুলোর উপর, অর্থাৎ মৃত্যুর পূর্বে তো তাদেরকে বিভিন্নভাবে অসহনীয় নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে, এরপরেও লাশের উপর তারা প্রভাব বিস্তার করতে চেয়েছিল। তো যে কারণে ওই বৃদ্ধ ডোম সুইগুলো খুলে ফেলাতে ওই জিনগুলো আর পুনরায় লাশগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারছিল না, তাদেরকে নিজের কন্ট্রোলে নিতে পারছিল না, যে কারণে ওই জিনগুলো রাগান্বিত হয়ে ওই বৃদ্ধ ডোমকে মেরে ফেলে। তো এই ঘটনার পর থেকেই যারা, যে কয়জন ডোম এখানে নতুন জয়েন করেছিল, কাজ করছিল, সবাই ছোটখাটো, ছোট বড় বিভিন্ন ধরনের সমস্যায় তারা পড়েছে, এবং এক পর্যায়ে তারা সকলে অসুস্থ হয়ে নিজের ইচ্ছায় এই কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে, পুনরায় তারা এখানে আর আসেনি। তো ওই নাইট গার্ড নাকি জব্বার মেয়েকে বলছিল, যারা এখান থেকে কাজ ছেড়ে চলে গিয়েছে তারা তো পুনরায় কোনোদিন ফিরে আসেনি, আপনি কেন আবার ফিরে এসেছেন, আপনার তো অনেক সাহস। তখন ওই জব্বার মিয়া ওই নাইট গার্ডকে বলছিলেন যে দেখেন, আল্লাহ চাইলে সব কিছু হতে পারে, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করতে পারেন, এবং আল্লাহ যদি চান আমাকে রক্ষা করতে তখন কোনো খারাপ জিনের পক্ষে আমাকে আক্রমণ করা সম্ভব হবে না। তো সম্পূর্ণ আল্লাহর ভরসায় তিনি এখানে এসেছেন কাজ করতে। তো এরপর থেকে তিনি প্রতিনিয়তই ওই মর্গে তিনি কাজ করতেন, এবং এখনো তিনি ওই মর্গে কর্মরত আছেন। শহরের বিভিন্ন কোনায় কোনায় অনেক হাসপাতাল হয়ে যাওয়ার কারণে ওই জব্বার মিয়াদের যে হাসপাতাল, সে হাসপাতালের লাশ ঘুরে তেমন কোনো এখন আর লাশ আসে না। দেখা যায় সব লাশই শহরাঞ্চলের বড় বড় ক্লিনিক বা মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, ওইখানে লাশ ঘরেই পোস্টমর্টেম করা হয় বেশিরভাগ লাশ। তাদের গ্রামাঞ্চলের ওই লাশ ঘরে আর লাশ আনা হয় না, খুবই কম। এই দেখা যায় যে বছরে 3-4টা কাজ পড়ে এরকম। তো জব্বার মিয়া এখনো ওইখানে কর্মরত আছেন, এবং যেহেতু ওনার কাজও কম সেহেতু বেতনও তিনি খুব একটা বেশি পান না, সে কারণে তিনি বর্তমানে পাশাপাশি উনি একটা মুদির দোকানের ব্যবসা দিয়েছেন এবং সেখানে তিনি কাজ করছেন আপাতত। আরেকটা বিষয় আছে যেটা জব্বার মিয়ার বাবা তখনকার সময়, অর্থাৎ জব্বার মিয়া তো তার বাবার সাথেই ছোটবেলা থেকে কাজ শিখে এসেছে, তো জব্বার মিয়ার বাবা তখন চট্টগ্রামের একটা মর্গে কাজ করতেন। তো ওনার বয়স যখন প্রায় 45-50 মতো, তো তখনকার সময় নাকি হঠাৎ করে ওনার শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায়, উনি অসুস্থ হয়ে পড়ে অনেকটা। তো বেশ অনেকদিন অসুস্থ থাকার পর ওনারও নাকি এরকম মানসিক একটা সমস্যা দেখা দেয়, উনি নিজে থেকে ভালোভাবে কথা বলতে পারতেন না, এবং যেটা তারা পরিবারের সদস্য অর্থাৎ জব্বার মিয়ার পরিবার যেটা লক্ষ্য করে যে সে শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং তার মানসিক সমস্যাও দেখা দিয়েছে অনেকটা। তো যে কারণে তিনি মানে সঠিক মানে সুস্থ একজন মানুষের মতো তিনি কথা বলতে পারতেন না, আগে যেরকম সুস্থভাবে স্বাভাবিকভাবে কথা বলতেন এখন তিনি আর ওইরকমভাবে কথা বলতে পারতেন না মানে তখন। তো এরপর পরিবারের সদস্যরা অনেক মানসিক ডাক্তার দেখিয়েছেন, কোনো উন্নতি হচ্ছিল না। তো এরপরে একদিন নাকি তাদের হাসপাতালের 3-তলা বিল্ডিং থেকে নাকি তার বাবা, জব্বার মিয়ার বাবা লাফ দেন, লাফ দিয়ে তিনি সেখানে সুইসাইড করেন। তো লাফ দেওয়ার পর দেখা যায় ওনার মাথা ফেটে অনেক রক্ত বের হওয়ার পরে তিনি সেখানে স্পট ডেড হয়ে যান। তো পরিবারের অন্যান্য সদস্যরা এটা কখনোই আত্মহত্যা মানতে পারেন না, পুলিশরা কিন্তু সেটাকে আত্মহত্যা ধরে নিয়েছিল, অর্থাৎ জব্বার মিয়ার বাবার ওই মৃত্যুটাকেও তারা আত্মহত্যা হিসেবে ধরে নিয়ে ওই কেসটাকে তারা ক্লোজ করে দেয়, কারণ মৃত্যুর পূর্বে তার মানসিক সমস্যা ছিল, যে কারণে নিজে আত্মহত্যা করা এটা স্বাভাবিক বিষয় হতে পারে, মানসিক সমস্যা থাকার কারণে হয়তো এরকমটা করতে পারে কেউ। তো এই বিষয়টা ভেবেই পুলিশ সেই কেসটা ক্লোজ করে দেয়। কেস হয়েছিল অবশ্য, কিন্তু সেই পুলিশ উপযুক্ত বিরুদ্ধে প্রমাণ না পাওয়ার কারণে সেখানে কেসটা ক্লোজ করে দেয়। কিন্তু জব্বার মিয়ার পরিবার সেটা মানতে পারে না, তারা যেটা মনে করে যে এটা হয়তো অন্য কোনো সমস্যা ছিল, প্যারানর্মাল সমস্যা ছিল, যে কারণে জব্বার মিয়ার বাবার লাইফটা এরকমভাবে হঠাৎ করে শেষ হয়ে যায়। তো জব্বার মিয়ার বাবার মৃত্যুর পরেই সে ওই হাসপাতালে কাজ পায় এবং সেই হাসপাতালেই এখনো সে কর্মরত আছে।
তো আজকে শুরুতে যার ঘটনা শেয়ার করব তার নাম মোহাম্মদ আরাফাত। তিনি বেশ কয়েকদিন আগে আমাদেরকে একটি ঘটনা ইমেল করেছিলেন, ওনার ঘটনা দিয়ে আজকে শুরু করবো এবং তিনি যেভাবে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো তিনি আরাফাত ভাই যেটা বলেন যে ওনার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জের বিক্রমপুরে সিরাজ দিখান উপজেলার চালতিপাড়া গ্রামে। তিনি বর্তমানে মালয়েশিয়াতে আছেন, সেখানে পড়ালেখা করছেন এবং তিনি যেটা আমাকে শেয়ার করেছেন সেটা মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে ঘটে যাওয়া একটি ঘটনা। মূলত এই ঘটনাটা ওনার এক বন্ধুর সাথে ঘটে এবং সেটাই তিনি সংগ্রহ করেছেন আমাদের এই প্রোগ্রামে। সময়টা ছিল 2015 সাল। তিনি তার সেই বন্ধুর নাম শেয়ার করছেন না, ধরে নিচ্ছি যে সেই ভাইটির নাম হচ্ছে হাফিজ। তো হাফিজ ভাই তিনি ঈদের ছুটিতে তার এক আন্টির বাসায় ফরিদপুর বেড়াতে গিয়েছিলেন। তো কোনো এক সন্ধ্যায় তার কাছে একটা ফোন কল আসে যে তার খুবই কাছের এলাকার একজন বন্ধু মারা গিয়েছে। তো এটা শুনে তো ওনার মাথা ঠিক নাই, যেহেতু কাছের বন্ধু এলাকায় মারা গিয়েছে যার সাথে কদিন আগেও দেখা হয়েছিল, কথা হয়েছে। তো তিনি ঠিক করেন যে আন্টির বাসায় আর তিনি থাকবেন না, সেদিন যেভাবে হোক তাকে বাড়ি ফিরতে হবে। তো তিনি বিদায় নিয়ে সেখান থেকে রওনা দেন। সন্ধ্যার পরে তিনি যে লঞ্চটি পান সেটাতে করে তিনি রওনা দেন। তো ভাগ্য খারাপ হলে যেটা হয় আর কি, তো লঞ্চটা মাঝপথে গিয়ে কোনো কারণে চরে আটকা পড়ে বা নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়েছিল। তো দেখা যায় যে তাকে বাড়ি ফিরতে ফিরতে তার এমন একটা সময় চলে যায় যে প্রায় তখন রাত 1:30টার মতো বাজে। তো হাফিজ ভাইদের বাসা ছিল মাওয়া ঘাটের খুব একটা দূরে না, মোটামুটি কাছেই। ঘাট থেকে অটোতে বা রিক্সা নিলে দেখা গেল যে সর্বোচ্চ 30 মিনিট তার লাগত। তো এটা অনেকে মনে করতে পারেন দূরের রাস্তা, বাট উনি যেটা বলেছেন যে কাঁচা রাস্তা 30 মিনিট লাগে, এর জন্য আমাদের সময়টা বেশি মনে হতে পারে। তো যাই হোক, তো হাফিজ ভাই ঘাটে নামার পর দেখছে যে সেই রাতে কোনো রিক্সা বা অটো নাই, যারা যারা যাত্রী ছিল তারা মোটামুটি অনেকেই চলে গিয়েছে আর দু একজন হয়তো আছে তারা চলে যাচ্ছে। তো তিনি সিদ্ধান্ত নেন যেহেতু কোনো রিক্সা বা অটো পাচ্ছে না, সবাই চলে যাচ্ছে, মোটামুটি ঘাট প্রায় খালি, তিনি হেঁটে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করেন। তো তিনি যেটা বলেন যে উনি যদি রোড দিয়ে হেঁটে যান সেক্ষেত্রে সময়টা আরো বেশি লাগবে, কিন্তু ঘাট পাড় দিয়ে যদি হেঁটে যান তাহলে নদীর পাশ দিয়ে হেঁটে গেলে ওনার বাড়ি যেতে খুব একটা সময় তার লাগবে না। তো তিনি তখন বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করেন। তো তিনি বলেন যে তিনি যখন হাঁটছেন তো দূরে তিনি দেখতে পাচ্ছেন একটু উজ্জ্বল আলোর মতো, মানে মনে হচ্ছে যে কিলবিল করছে। তো তিনি সেটা দেখার পরে তারপরেই সামনে একটু মসজিদ আছে একটা, তো তিনি দেখছেন যে কিলবিল করছে, এটা আরো হেঁটে যাচ্ছে তিনি সামনে। তো হেঁটে যাওয়ার পর তিনি দেখছেন যে সেখানে মনে হয় কেউ একজন আছে বা কয়েকজন আছে, সেটা তার মনে হলো, কিন্তু দূর থেকে যেহেতু অন্ধকার ভালোই উজ্জ্বল দেখাচ্ছিল। তো তিনি হাঁটতে 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 যেটা বুঝে গেলেন যে এখানে না কয়েকজন লোকের সমাগম আছে। তো এটা দেখার পর তিনি কিছু সাহস পান, কারণ এই রাস্তা তিনি একা হাঁটছেন, কেউ নাই এত রাতে। তো হঠাৎ তিনি যখন সেটার খুব কাছাকাছি তিনি একটা ডাক পান, মানে সেখান থেকে কেউ তাকে ডাকছে। তো তিনি টবাক হয়ে যান যে দূরত্বটা তো অনেক বেশি, এখনো প্রায় হাঁটতে গেলে আরো 3-4 মিনিট বা 5 মিনিট লাগবে, কিন্তু এখান থেকে ডাকটা স্পষ্ট শোনা গেল। তো তিনি কৌতূহল বশত সেখানে যান। তো তিনি গিয়ে দেখছেন যে পাঞ্জাবি পরা বা লম্বা জুতা পরা এরকম হবে, প্রায় 10-12 জনের মতো হবে, তারা একটা খাটে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে ভাই আমরা একটু পরে তো ফজরের আজান শুরু হবে, তো এর আগে এই লাশটা দাফন দিতে হবে আর জানাজা শরীকন সওয়াব হবে, এরকম বলছে। তো তিনি তো অন্ধকারের মধ্যে তিনি ভাবতেছে যে এরকম বলতেছে জানাজা শরীক হওয়ার জন্য, তিনি ভাবেন যে আসে না জানাজাটা পড়েছে এত রাত যেহেতু হয়েছে। তো তিনি যেটা দেখছেন যে হাইট গুলা যা আছে যে লোকগুলো সব প্রায় সমান একই হাইট, ওরা নিজেদের মধ্যে নিজেরা কথা বলতেছে যে লাইনে দাঁড়া যাও, লাইনে দাঁড়া যাও, সোজা হও, আবার তার কাছে কেন মনে হচ্ছে তাদের ভাষা একটু অস্পষ্ট লাগছিল তার কাছে। তো হাফিজ ভাই তিনি তার মতো করে তিনি দ্বিতীয় কাতারে দাঁড়ায় যান, দুইটা কাতার হয়। তো তিনি লক্ষ্য করছেন সামনের কাতারে যারা আছে তারা যেভাবে দাঁড়িয়েছে তার একটু সন্দেহ লাগে, মানে হচ্ছে এমনভাবে ঘেঁষে দাঁড়িয়েছে মনে হচ্ছে যে মানে একজন সাথে একজন খুব কঠিনভাবে এরকম গায়ে লাগানো, এরকম সচরাচর খুব একটা তিনি দেখেননি। এবং তারা হাফিজ ভাই ওনার একটা সন্দেহ ছিল, উনি বলতেছে যে মাথা না আসতেছিল যে জানাজার সময় অনেক সময় জুতা খুলতে হয়, এটাকে জুতা খুলবে বা কোথায় রাখবে। তিনি দেখছে যে এখানে যারা দাঁড়িয়েছে কেউ তাদের পায়ের জুতা খুলছে না বা তারা নর্মাল যেভাবে দাঁড়ায় থাকার কথা সেভাবে দাঁড়ায় আছে। তো তিনি তার পায়ে স্যান্ডেলটা খুলে স্যান্ডেলের উপর দাঁড়ায়, কিন্তু জানা যায় একটা সিস্টেম আছে জুতা খুলে দাঁড়াতে হয়, তো তিনি সেটা করেন। তো তিনি এরকম যখন দেখছে তো হঠাৎ করে সামনে যিনি দাঁড়িয়ে আছে মানে যিনি জানাজাটা পড়াবেন, তো তিনি দেখছে যে আরবি ভাষায় কথা বলছে, বেশ কিছুক্ষণ আরবি ভাষায় কথা বলছে, প্রায় 5-10 মিনিট হবে। তো হাফিজ ভাই তখন বলতেছে যে এমন একটা পরিবেশ সেখানে প্রচুর তার গরম লাগছিল এবং তিনি তো অবাক হয়ে যান এই বিষয়ে যে আরবি ভাষায় কথা বলতেছে বাঙালিরা এত রাতে। ওনার কাছে কেমন যেন একটু মানে কেমন জানি জিনিসটা তখন ফিল করছিলেন তিনি। এবং তিনি যখন পাশের লোকটাকে জিজ্ঞেস করতে যাবে যে ভাই আরবিতে বলে কেন, তখন তাকে থামায় দেয় বলতেছে আঙ্গুল দিয়ে যে চুপ থাকার জন্য। তো আরবিতে দাঁড়ানোর পরে তারপরে কথা বলার পরে এরকম তাহিজ ভাবে যে হয়তো হুজুর আরবিতে কোনো পয়েন্ট দিচ্ছে বা দুই তিন এরকম কখনো দেখেননি বা শুনেননি। তারপর তিনি সেখানে একটা হঠাৎ করে একটা পরিচিত লোক দেখতে পান। তো দেখার পর তুনা তার মনে পড়ে যে না এই গ্রামেরই একটা লোক যেহেতু আছে, তিনি অন্ধকারের মধ্যে তাকে একটু বুঝতে পারেন যে ওই লোকটা এখানে আছে, তারই গ্রামের এক লোককে তিনি হঠাৎ করে দেখতে পান। তো তার একটু সাহস জাগে এবং দেখতে পারা বিষয়টা হচ্ছে যে তিনি এটা শুধু ফিল করে তার ভয়েস শুনে যে না এটা তুমুক বা অমুক লোক। তো তিনি জানাজা পড়েন, জানাজা যখন কমপ্লিট করে তখন তার মাথায় একটা খটকা লাগে। তার কথা হচ্ছে যার ভয়েস শুনল সে তো বেঁচে থাকার কথা না, মানে যে পরিচিত লোকের কথা বলছে, তিনি হঠাৎ করে মাথা ছাড়ে এই লোক না গত কয়েকদিন আগে মারা গেল। তখন তিনি ভাবে হয়তো অন্য কে হবে তাকে তিনি দেখেছেন হয়তোবা। তো যখন তিনি বেরিয়ে মানে সেখান থেকে ক্রস করতে যাবেন তখন হঠাৎ করে এক লোক ওনাকে বলতেছে যে ভাই আপনি তো চলে যাচ্ছেন, চলেন আমাদের সাথে কবরস্থান চলেন, সেখানে আমরা একসাথে দাফনটা দিয়ে আসি। এটা ওনার কাছে তখন ভালো লাগে নাই, সেই ভাইয়ের কাছে তখন ভালো লাগে নাই। তখন তিনি বলছেন না ভাই আমার বাড়ি যেতে হবে, ডেট হয়ে গেছে, আমার এক পরিচিত কাছের বন্ধু মারা গেছে, তার এখানে যেতে হবে। তো যেই নাই কথাটা বলছে তখন হুঙ্কারের দৃষ্টিতে বাকি যারা ছিল প্রত্যেক ওনার দিকে তাকায় আছে এবং তাদের চোখ নাকি প্রচন্ড জল জল করতেছিল। এবং একটা লোক নাকি তখন হাফিজ ভাইয়ের হাত ধরে বসে এবং তিনি যেটা বলেন যে হাতে তার তখন প্রচন্ড মনে হচ্ছিল যে হাতটা মানে ব্যথায় মনে হচ্ছে এই নাকি তার হাত ভেঙে গেল, তারপর আর তার কোনো কিছু মনে নাই। সকালে যখন তার সেন্স আসে তখন তিনি সেন্সটা সেভাবে তিনি দেখছে যে তার ওই যেহেতু নদীর পাড়ে ছিল, পাড়ের মধ্যে তার পায়ে পানি পাড়ি খাচ্ছে বারবার, তো ঢেউয়ের কারণে তিনি একটু নিজেকে সামলে উঠেন। উঠে দেখতেছে তার পুরো শরীরে তিনি দেখছে যে যার যে বস্ত্র ছিল শরীরে সে দেখছে কাফনে কাপড়ের মতো পেঁচানো। এটা দেখে তিনি তো খুব চিৎকার করেন, দেখতেছে আশেপাশে কেউ নাই, মোটামুটি তখন সকাল হয়ে গেছে। তো তিনি কোন রকম সামনে যে মসজিদে ছিল সেখানে গিয়ে চিৎকার দেয়। তিনি তখন দেখে সেখানে হুজুর যারা আছে তার হাদেম বা হুজুর কে ছিল তাকে বলে যে কি হয়েছে, তিনি ঠিক মতো কথা বলতে পারে না। তো তখন তিনি সবকিছু বলে রাতে কি হয়েছে উনি বাড়ি কথা সব বলে। এদিকে ওনার বাবা আসে, আসার পর তাকে বাসায় নেওয়া হয়। বাসায় নেওয়ার পর তো তিনি তাকে গোসল করেন না, তিনি প্রচন্ড ভয় পায় এবং বলে যে তার কি হয়েছে। এবং তিনি যেটা দেখেন যে তার যে ডান হাতটা ছিল সেখানে ওই যে গতকাল রাতে তিনি যে ব্যথা পেয়েছেন বললেন সেখানে যে একটা পাঁচাঙ্গুলে দাগের মতো পড়ে আছে, এবং তিনি সবটা খুলে বলেন। এবং তিনি এটা দেখার পর তার হুজুর এনে তাকে ঝাড়ফুঁক দিয়ে তাকে সুস্থ করানোর চেষ্টা করা হয়, কিন্তু তার মধ্যে তার ভয়টা প্রচন্ড কাজ করে। সে হাফিজের কাছে তার যে বন্ধু মারা গিয়েছিল সেখানে তিনি যেতে পারে না, সেই জানা যায়। তো যেটা ঘটে যে তিনি সেই রাতেই তারপর একটা স্বপ্ন দেখে যে দেখছে যে তার পরবর্তী তার সাথে কি হয়েছিল। তিনি যেটা ফিল করে তখন নাকি তাকে একজন অবয়বেশে স্বপ্নের মধ্যে বলে যে আমরা মানুষ জাতির কেউ ছিলাম না, আমাদের এক ভাই মারা গিয়েছে, আমরা জিন জাতি। এরকম বুঝায় যে আমাদের জানা যায় আমরা চেয়েছিলাম যে আমাদের আরো লোক হোক, এর জন্য আমরা তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি তো আমাদের এখানে দাফনের সময় গেলা না। তো এর জন্য বিভিন্নভাবে ওনাকে এরকম কয়েকদিন নাকি এরকম স্বপ্ন টানা দেখায়। তারপর তিনি ভালো একজন ওস্তাদ এবং হুজুর দেখিয়ে মোটামুটি তিনি কুরাজের মাধ্যমে পরে একটা সময় গিয়ে সুস্থ হন, এবং যেটা বলেন যে এই জায়গায় নাকি তার আরো ঘটনা আছে। এবং তিনি বলেছেন যদি সামনে সময় হয় তিনি এখানে আরো একটা ঘটনা তার কাছে আছে, তিনি আমাদেরকে পাঠাবেন। তো ধন্যবাদ ভাই আপনার এই ঘটনা পাঠানোর জন্য, আপনার এই ঘটনাটি বেশ ভালো লেগেছিল আমাদের কাছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি সামি যাব এখন আরেকটি ঘটনায়, তো এই ঘটনাটি যেই ভাই আমাদেরকে পাঠিয়েছেন, ওনার নাম নিশাদ, এবং নিশাদ ভাই যেটা বলেন এটা 2016 সালের রোজা ঈদের কিছুদিন আগের ঘটনা, এবং এই ঘটনাটা ঘটে ওনার আপন মামার সাথে। তো তিনি যেটা বলেন যে ওনার মামা, মানে আমরা ভাই বোন ছিল 6 বোন 1 ভাই, আর একমাত্র যে ভাইটি ছিল, মানে ওনার যে মামা ছিলেন, তিনি ছিলেন সবার ছোট। তো সেই ভাই আমাদেরকে, নিশাদ ভাই যেটা বলেন যে ওনার নানার একটা দোকান ছিল, মাংসের দোকান, মানে তিনি কষাইয়ের দোকান ছিল আর কি, যেটা বলা যায়। এটা ছিল মুগদা বড় মসজিদের খুব কাছেই একটা দোকান ছিল। তো কোনো একদিন যেটা বলেন নিশাদ ভাই, যে উনি ওনার আম্মু ওনার খালা ওরা কয়েকজন মিলে ঈদের শপিং করতে যায় আর কি, এটা ছিল হাতের পুলের কোনো একটা জায়গায় তারা শপিং করতে গেছে। তো তখন হঠাৎ করে নাকি ওনার নানা একটা ফোন দেয়। তো ফোন দিয়ে ওনার আম্মাকে বলতেছে যে তোরা কোথায় আছো, তাড়াতাড়ি এসে পড়, বাসায় অবস্থা ভালো না। তো তখন এটা শোনার পর ওনার মা বলতেছে কেন বা কি হয়েছে, তো বলতেছে যে কিছু কি হয়েছে তুই এসে দেখিস, হ্যাঁ তোর ভাইয়ের অবস্থা ভালো না, অভিক নাম ছিল ওনার মামার, বলতেছে অভিকের অবস্থা ভালো না, তোরা তাড়াতাড়ি আয় বাসায়, আয় বাসায়, খুব কান্নাকাটি করতেছে। তো এটা শুনে তো একটু ভয় পেয়ে যায় যে ইশাদ ভাইয়ের আম্মা এবং ইশাদ ভাই, তো ওনার বেশ ভয় পেয়ে যান। আর এদিকে তিনি যেটা বলেছেন যে ওনার নানা ছিলেন একজন কবিরাজ, এবং তিনি সবকিছুই এরকম দিন জানান রোগী বা বিভিন্ন ধরনের রোগী তিনি চিকিৎসা করতে পারতেন। মূলত এটা ওনার মায়ের কাছ থেকে তিনি এই কাজটা শিখেছিলেন। ওনার মা ছিলেন মানে একজন বড় মাপের কবিরাজ, অরিজিনাল কবিরাজ ছিলেন, তিনি এরকম কবিরাজের শিক্ষা সেই ইশাদ ভাইয়ের নানাকে শিখিয়ে গিয়েছিলেন আর কি। তো যেটা বলা হয়েছিল যে নানার যে মাংসের দোকান আছে সেখানে একটা ঘটনা ঘটে, সেটা নিয়ে আসলে আজকের এই ঘটনা। তো তারপর তো নাকি ওনার সবাই বাসায় আসে, আসার পর যা ঘটে সেটা আসলে শোনা যায়। সেটা হচ্ছে যে গত এরকম গতকাল মানে যেদিনকার ঘটনা তার ঠিক আগের দিনের কাজ আর কি এটা হয়েছে, সেটা হয়েছে যে নানার যে মাংসের দোকান আছে সেখানে বেশ কিছু মাংস মানে 10-11টার দিকে দেখা যায় যে বাজার বন্ধ হয়ে গেছে, তো বেশ কিছু মাংস তার রয়ে গিয়েছিল, বিক্রি হয় নাই। তো তার কারণে তার যেটা করতে হবে যে ওনার বেশ বরফের প্রয়োজন পড়ে আর কি। তো তিনি তার ছেলে অভিককে বলেন যে অভিক এক কাজ কর বাবা, বড় বাজার যেটা আছে তুই সেখান থেকে বরফ কিনে নিয়ে মাংসগুলো আমার রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এটা বলার পর তো সেই বড় বাজারটা ছিল মুগদার রোডের ঠিক একটু সামনে, সেখানে আশেপাশে একটা কবরস্থান ছিল। তো সেই মামা করে কি যে বলে ঠিক আছে আমি যাচ্ছি তুমি আমাকে টাকা দাও। তো মামা তার এক বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, সেই অভিক মামা তার বন্ধু কিনে বড় বাজারের দিকে যায়, এবং বড় বাজারের 2টা গেট আছে, তারা একটা কবরস্থানের পাশে একটা গেট আছে। তো তারা করে কি যে ওই অভিক ভাই তিনি যেটা করেন যে একটু কবরস্থানের গেটটা দিকে শর্টকাট যাওয়া যায়। তো তিনি তার বন্ধুকে বলে যে তুমি এক কাজ করো ভাই, তুমি তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে বরফটা অর্ডার দাও, নাহলে কিন্তু পরে দোকান বন্ধ হয়ে যাবে, আমি একটু আসতেছি। আর অভিক ভাই তখন প্রস্তাব চেপেছিল ওনার। তো উনি করে কি যে কবরস্থানে ঢুকতেই 2টা পুরনো কবর আছে, এটা যদি এখন সমতল, অন্য অন্য জায়গায় কবরগুলো দেখা যায় যে একটু বড় বা পাল দিয়ে রেখেছে বা বেড়া দিয়ে, কিন্তু ওই 2টা কবর যে মানুষের এটা নিয়ে খুব সন্দেহ আছে, কবর কিনা অনেক আগে কেউ বলে এখন অনেক আগে কবর ছিল, বাট ওইখানে আসলে তিনি হয়তো খেয়াল করে না। তো অভিক ভাইয়ের তখন প্রচন্ড প্রস্রাবের বেগ চাপে, তিনি করে কি সেটার পাশে দাঁড়ায় প্রস্রাব করে দেয়। তো এটা করার পরে তিনি তখন যখন এই কাজটা করছেন, হঠাৎ করে সে এলাকাটা মানে তিনি যেটা বলেন যে তার চোখে মনে চোখে মুখে মাঝে তিনি অন্ধকার দেখছেন, এবং এতটাও না খারাপ লাগছিল, উনি বলে বোঝানো মতো না, মনে হচ্ছে গা থেকে প্রচন্ড ঘাম ধরছে, উনি ঠিক ভাবতেছে যে হয়তো তার শারীরিকভাবে তিনি কোনো অসুস্থ হয়ে পড়তেছেন। হঠাৎ তার ঘাড়ের মধ্যে নাকি একজন এসে জোরে বাড়িতে হাত দিয়ে থাপ্পড় দেয়, দিয়ে বলতেছে তুই এটা কি করলি। অভিক ভাই নাকি পিছিয়ে তাকায় দেখে যে একটা অবয়ব ওনার থেকে বেশ লম্বা এবং তার দিকে চোখ জ্বলজ্বল করে তাকায় আছে, এবং সেটা দেখার পর তার আর কোনো হোশ নাই, তিনি কোথায় আছেন কি করছেন কিছুই বলতে পারবে না। তো এটা হওয়ার পর যেটা ঘটে, তিনি তো উল্টাপাল্টা গালাগালি বকাবকি শুরু করতেছেন। তো তারপর তাকে এরকম বাসায় নিয়ে আসা হয়, বাসায় নিয়ে আসার পরে ওনাকে কোনোরকম ওনার যে মানে সেই নিশাদ ভাইয়ের মা বা বাবা তিনি ঝাড়ফুঁকিতে কোনো রকম তাকে একটু কন্ট্রোল করেন। তো পরের দিন যেটা ঘটনা, যেটা যে মার্কেটে গেল, তারপর যেটা ঘটেছে, তারপর যে কারণে টাকা হয়েছে, যেটা ঘটে হঠাৎ করে নাকি সেই মামা, তিনি সারাদিন ঠিকই ছিল, হঠাৎ করে তিনি নাকি খুব গালাগালি শুরু করে বাসায়, এবং বলতেছে ওনার মাকে মানে নিশাদ ভাইয়ের নানিকে বলতেছে যে মা আমাকে ওরা মেরে ফেলবে, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি আর থাকতে পারতেছি না। তো বলতেছে যে আমাকে নিয়ে যাও, আমাকে রাখতে পারবে না, এই বলে মাকে নাকি জড়ায় ধরছে, এবং এমন জোরে জড়ায় ধরছে যে ওনার মায়ের নাকি মানে শ্বাস নিতে এরকম কষ্ট হচ্ছিল। তো তাড়াতাড়ি করে তাকে ছোটানো হয় এবং আশপাশ থেকে কোনো চিৎকারের লোকজন সবাই এসে পড়ে, তখন তো বাসার সবাই তখন এসেই পড়ে কি হয়েছে না সে দেখার জন্য। তো সেই মুহূর্তে যেটা করা হয় যে মসজিদ যেটা ছিল আশেপাশে যে মসজিদ ছিল সেই, যেহেতু ওনার বাবা কবিরা ছিল তুমি যখন পারতেছে না তখন মসজিদ থেকে হুজুর আনে, হুজুর এনে পর হুজুরকে আনা হয়। হুজুর দেখে বলতেছে যে ঠিক আছে আমি পরা পানি দেওয়ার চেষ্টা করছি, তো একটু খাওয়াই দিই। তো হুজুর যখন পরা পানি সেই মামাকে খাওয়াতে যাবে, তো তখন নাকি তিনি আরো জোরে চিৎকার, উনি পানি নাকি ছিটকে ফেলাই দিছে, এবং হুজুর কয়েকবার চেষ্টা করছে তিনি সেটা পারেন না খাওয়াতে, পানিটা ছিটা মেরে ফেলাই দিছে, এবং ওনার মাকে শুধু জোরে দিতেছে যে মাগো মাগো আমার বাঁচাও, মানে বাঁচাও, দেখো আমার নিয়ে যাবে, ওরা নিয়ে যাবে। হ্যাঁ হুজুরে চলে যেতে বলো, হুজুরে এখন যেতে বললে এখান থেকে, নাহলে ওরা আমার মেরে ফেলতেছে, এখন দেখো আমার গলা চাপ দিয়ে ধরতেছে। তো হুজুর এটা দেখার পর তো তখন তিনি বেশ আতঙ্কিত হয়ে যান, তিনি বলতেছে যে লক্ষণ তো ভালো না, খারাপ কিছু আপনার ছেলেকে ধরছো, কি করছিল? তো সে তো কিছু বলতে পারে না। তখন হুজুর যখন তারপর তিনি তার মতো চলে যায়, বলতেছে যে দেখি কি করা যায়, আমি একটু সময় দেন। তখন হুজুর যাওয়ার সময় বলে যে একটা কাজ করেন আপনারা, যেহেতু এখন রাত হয়ে গেছে ওর রুমে আজকে সবাই থাকেন, যাতে ও এরকম ভয় না পায়, লাইটটা জ্বালিয়ে রাখেন, কোন রকম আজকে রাতটা পার করেন। এত রাতে তো আমি আসলে আমার ওস্তাদ বা যারা সিনিয়র আছে এদেরকে ডাকতে পারবো না, আমি তো এই ধরনের কাজ করি, কিন্তু এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো রাতে যাকি যখন নিষেধ ভাই তোমার, তিনি তখন সেই রুমে ছিলেন, অবস্থান করছেন সারা রাতে, বলতেছে যে ওনার আমাকে নিজ চোখে দেখেছেন, হঠাৎ করে শরীর লাল হয়ে যেত এবং চিৎকার দৌড়ত, এবং খুব কষ্ট করে তারা সেই রাতটা তখন পার করে, এবং বলে যে ঘুমের মধ্যে নাকি তার মামা বেশ কয়েকবার চিৎকার দৌড়তেছে এবং বলতেছে যে দেখো মামা, ওনার মাকে বলতেছে যে দেখো মা হাত নাড়াইতেছে, দেখো আমার এখনই মারবে, এবং তিনি নাকি নিজেও বেশ ধস্তাধস্তি করে। তো তারপর ওনার কোন রকম গা যখন ঘামা যাচ্ছিল তার শার্টটা তখন খোলা হয়, শার্টটা খোলা হয় এবং সবাই তখন আমরা মানে ওনারা যেটা দেখে সে নিষেধাজ্ঞা দেখে যে ওনার মামার বুকে এবং পিঠে নখের আঁচড়ের দাগ, এবং মনে হয় না যে কোনো মানুষ এরকম গাঢ় করে এরকম আঁচড় দিতে পারে, দেখতেছে প্রচন্ড এরকম দাগ। এবং এই দাগের পাশাপাশি ওনাকে যখন সেটাকে ধরতে গেছে যে বাবা এখানে কি হয়েছে, এটা বলা মাত্র তিনি একে জোরে কান্নাকাটি করে বলছে গো মাগো মাগো আমার এখানে জ্বলতেছে অনেক, আমাকে ধরো না, ওরা আমাকে এরকম মারছে, আমাকে অনেক মারছে, আমাকে বাঁচাও। তো এরকম তো সবাই রাতে কান্নাকাটি শুরু করেছে, দৌড়াদৌড় করছে সারা রাত, এরকম দৌড়াদৌড় পড়ার পর পরের দিন সেই হুজুর জুমা নামা ছিল, তিনি সেদিন শেষ করে আসে, আসার পর বাড়ির সবাইকে ডাকে এবং বলতেছে যে কাজটা করা খুব ঠিক হবে, ও মনে হয় কিছু একটা করছে, না করলে তো এরকম জিন্দাওরা এরকম ছেলে মানুষের তুমি এরকম আটক করে না বা ধরে না, এটা তো কোনো একটা সমাধান করতে হবে। পরে যেটা করা হয় যে জিনটার সাথে কথা বলার জন্য চেষ্টা করতে, হুজুর বলতেছে দেখেন আমি রাত হয়ে গেছিল থেকে পাই নাই, তো আমি এরকম একটা হুজুর নিয়ে আসছি, দেখি এটা দিয়ে সমাধান করা যায় না যায় কিনা। তো সেই বড় হুজুর তিনি তার এক বন্ধু আরেকজন আছে তাকে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর অনেক কষ্টে সেই ওই মামাকে ওনাকে বসানো হয়, বসানোর পরে জিজ্ঞেস করা হয়, জিন হাজির করা হয়। তো ওনার খবর নিয়ে দেখে মানে যেই হুজুরকে আনছিল সেই হুজুরের আবার পালিত জিন আছে, তো তিনি তখন যেটা করেন যে খবর নিয়ে দেখেন যে সেই অভিজ্ঞ মামাকে আসলে একটা একজন পরেশগার একজন জিন তাকে বশ করে ধরছে, মানে বশ করে ফেলছে, এবং তার কথা হচ্ছে তাকে সহজে ছাড়বে না, এবং কোনোভাবেই ছাড়বে না, অনেকভাবে চেষ্টা করতেছে মানে ছাড়বে না, মানে ছাড়বে না, তাকে একবারে শেষ করে ফেলবে এবং একটা শিক্ষা দিবে, কিন্তু কি করছে এটা কি বলতে যাচ্ছে না। তো সেদিন নাকি এরকম সারাদিন করে পার হয়েছে, তারপর রাতে খাওয়া দাওয়া করে তারপর সেই হুজুর আসর বসায়, আসর বসার পরে যেটা জানা যায় তো হুজুর বলেছে তখন সেই জিন বলতেছে এরকম যে বিষয়টা দেখেন কি হয়েছে, আপনাদের ছেলে এরকম আমাদের এক বয়স্ক ওস্তাদ আছে, তিনি কোন এক আমলে এখানে ওনার কবর দেওয়া হয়েছিল, কিন্তু আপনাদের ছেলে এরকম না বুঝে সেখানে সে পেশাব করছে, এবং সে আগে দুই একবার এরকম কাজ করছে কিন্তু তখন আমরা কিছু করি নাই, কিন্তু এবার এটা সহ্য করা যায় না, আমি নিজের চোখে এটা যখন দেখছি তখন এটা আমরা ভালো চোখে দেখি নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে ওকে আমি শিক্ষা দিতে চাই, এবং আমাদের যে ওস্তাদ জিন আছে সে বলছে যে ওকে শিক্ষা দেওয়া, মানে সেই পয়সা জিনটা বলতেছে আর কি, সেই ভালো জিনের মাধ্যমে সেই যে উল্লাস যে হুজুরটা ছিল তাকে, এটা সেই মামার উপর ভর করে বলতেছে। তো এরকম অনেক বলার পরে যখন দেখতেছে যে কোনোভাবেই সেই জিন মানতেছে না, তো তখন হুজুর অনেক কাকুতি মিনতি করে এবং যখন দেখতেছে যে শিহরিক মামার বাবা মা খুব কান্নাকাটি করতেছে এবং হাত জোর করতেছে, আমাদের বাসায় একটা পুরো কান্নার পড়ে গেছে, তখন সেই জিনিস একটু মনে দেওয়া হয়। সে বলতেছে যে ঠিক আছে, ওকে বলে দিবেন যাতে এই রাস্তা দিয়ে আর চলাচল না করে, ওকে যদি চলতে হয় অন্য রাস্তাতে যাবে এবং সে এখান থেকে যেতেই পারবে না। হ্যাঁ, তাহলে আমাকে কথা দেন, যদি কখনো সে যায় তখন কিন্তু এটা খুব খারাপই দেখবেন, এরকম নানাভাবে তখন বলে। তো বলার পরে তারপরে তো ওরা ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর বলছে ঠিক আছে এটা মেনে নিলাম, কোনো সমস্যা নাই। তারপর সেই জিন সেখান থেকে তখন তিনি সঙ্গে সঙ্গে চলে যায় এবং অভিজ্ঞতা তখন তিনি এরকম সঙ্গে সঙ্গে নাকি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন সে হুজুর বলতেছে ওরে সঙ্গে সঙ্গে এখন নিম পাতা এবং কুসুম গরম পানি তোকে তাড়াতাড়ি গোসল করেন, গোসল করা ওকে কিছু দোয়া দোয়া তোমাকে ঝাড়ফুঁক দিতে হবে। তো নিষেধাজ্ঞা যেটা বলেন যে আমরা তখন সঙ্গে সঙ্গে তার পোশাক খুলি, কারণ তার সেন্স নাই, তাকে কোন রকম যেভাবে অবসর অবস্থা বসে অবস্থা তাকে গোসল করতে হবে আগে, গোসল না করে নাকি সেন্সও আসবে না। তো সেই ভাই বলেন যে ভাই বিশ্বাস করবেন কি না যে আমরা যখন গেঞ্জিটা ওনার খুলি, আমরা তো মানে সেদিনই দেখেছিলাম যে ওনার গায়ে অনেক দাগ, আঁচড়ে দাগ, খুব আঁচড়ে দাগ, খুব ডিপ পরে এবং পুরা শরীরে মনে হচ্ছে যে তাকে খুব বাজেভাবে আহত করা হয়েছে। যখন আমরা গেঞ্জিটা খুলবো তখন দেখতেছি যে সম্পূর্ণ শরীর একবারে সুন্দরভাবে আছে, আগে যেরকম ছিল, কোনো দাগ টাগ কিছুই নাই। যখন গোসল করানো হয় বলতেছে যে তখন সেই মুহূর্তে নাকি শরীরটা কালচে অবস্থায় ছিল এবং যতই গোসলে পানি দিচ্ছে মানে নিম পাতা এবং সেই ডিচল করা পানি দিচ্ছে শরীরে কুসুম পানি, বলতেছে যে ময়লা বা কালো ধরনের এরকম পানি ঝরতেছে শরীর থেকে, এরকম নাকি সাঁতার বা হজুর বসে পানি দিয়ে থাকেন, যতক্ষণ দেখবেন পানির কালার ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত ওকে গোসল দিতে থাকেন। তো এরকম নাকি বালতির পর দু তিন বালতি দেওয়ার পরে তারপর গিয়ে যখন পানির কালার ঠিক হয়েছে তারপর ওনার সেন্স আসে, তারপরে তিনি কোনোরকম খুবই দুর্বল ছিল দু একদিন, তো ওখানে খাওয়া দাওয়া করানো হয় এবং ওনাকে অনেক বোঝানো হয় তুমি কাজটা কখনো করবা না। তো তারপর সেই অভিক ভাই সুস্থ হন, অভিক মামা তিনি সুস্থ হন এবং তিনি পরবর্তীতে বেশ কয়েকদিন আতঙ্কে ছিলেন, ভয় ছিলেন। তো এখন যতটুকু জানি এই মুহূর্তে তিনি সুস্থই আছেন। তো এটা ছিল আসলে নিশাদ ভাইয়ের পাঠানো ঘটনা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ঘটনার জন্য। এবং শ্রোতা বন্ধুরা, আজকে দুটি ঘটনা শেয়ার করে ফেললাম, আশা করি ঘটনা দুটো অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং ইনশাল্লাহ আমি সামির সামনে আপনাদের মাঝে শেয়ার করবো আরও ভয়ের ঘটনা। আপনার ঘটনা পাঠাতে ভুলবেন না, আপনারা জানেন যে আপনাদের ঘটনার উপর বেস করে আমাদের শো চলছে bhautikotha@gmail.com, আমি স্পেলিংটা বলে দিচ্ছি bhautikotha bhautikotha@gmail.com, এই ঠিকানায় আপনার পাঠানো ঘটনা লিখে পাঠাবেন, চাইলে রেকর্ড করে পাঠাতে পারেন। এবং যেটা বলবো যে গতানুগতিক ধারার বাইরে ঘটনা পাঠান, অবশ্যই এটা শেয়ার করা হবে। তো আমি সামি আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলাচল করবেন। আসসালামু আলাইকুম।